This track was downloaded from FusionBD.com.
Dormane poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের 59তম পর্বে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এই পর্বে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে রয়েছে বিপ্লব, সানি, বেলায়েত এবং চন্দন। এবারে ডর ধারণ করা হয়েছে সাভারের একটি বাড়িতে। আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে আরো একবার তার টিমকে নিয়ে অন দ্য স্পট থেকে আরজি রেহান এবং সুমন, এবং সাউন্ডে রয়েছে লোবান। ডর মানে ভয়, যে ঘটনাগুলো আমাদের সামনে একটি অযৌক্তিক ফ্রেমওয়ার্ক দাঁড় করায়, এবং যে ঘটনাগুলো এমন ভাবে আমাদের জীবনে ঘটে যায় যার কোনো সৎ উত্তর আমাদের জীবনে নেই, এই অলৌকিক বিষয়গুলো নিয়েই আমাদের ডর। ডরে যাবার আগে হন্টেড প্লেসটিতে যাওয়ার যে সাউন্ড বাইটগুলো, সেগুলো আমাদেরকে শোনাবে সুমন ও রেহান, এবং তারপর আমরা ডরের মূল গল্পে প্রবেশ করব।
বুঝতো, আজকে জার্নিটা করতেও কেমন জানি লাগতেছে, বুঝছিস?
আসলে মানে সাধারণত আমি আর তুই দেখা গেছে অনেক জার্নি করার পর ক্লান্ত হয়ে যাই, কিন্তু আজকে জার্নির শুরুতেই ক্লান্ত। শুধু এখন না, গত কয়েকদিন যাবত এই অবস্থা চলতেছে।
আসলে তুই চিন্তা কর, যে গাড়িটাতে করে আমরা যাচ্ছি এই গাড়িটাতেও প্রত্যয় হয়ে বসছে কতবার, আমাদের সাথে গল্প করতে করতেই গেছে।
এই গাড়িটাতে আমরা একসাথে গেছি, এবং মানে প্রত্যয় যেদিন মারা যাওয়ার খবরটা পেয়েছিলাম ঠিক এই গাড়িটাতে করেই, আমাদের অফিসের এই গাড়িটাতে করেই আমি গিয়েছিলাম এবং এই গাড়িটাতে করে এসেছিলাম। এবং মানে আসলে এটা ভাবলে না খুবই খারাপ লাগে যে প্রত্যয় আমাদের সাথে নেই, মানে পৃথিবীতেই নেই।
আমি আসলে মানে মানে কি বলবো, থ্যাংকস টু গড যে আমি না সত্যি কথা বলতে দোষ এখনো বিশ্বাস করতে পারিনি। যখন আমি বিশ্বাস করতে পারবো তখন যে আমার কেমন লাগবে আমি এখনো জানি না। আই হ্যাভ নো আইডিয়া। গাড়িতে উঠলে এটা মনে হয়, মাইক্রোফোনের সামনে বসলে এটা মনে হয়, এবিসির ধারে কাছে আসলে এটা মনে হয়, কেউ রেডিও শুনতে থাকলেও মনে হয়।
যারা প্রত্যয়ের সঙ্গে মিশেছে একবার, মানে মনে হয় না প্রত্যয়কে ভোলার মতো কোনো কারণ আছে, এরকমই একটা ছেলে প্রত্যয়। তো যাই হোক, যেটা ঘটে গেছে সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এতটুকু
মেনে তো নিতেই হয় দোস্ত, স্পেশালি আমাদের আমাদের মেনে নিতেই হয়। ইফ ইউ রিমেম্বার, যেদিন আমরা খবর পেলাম যে প্রত্যয় ভাই আর নাই, সেদিনও কিন্তু রাত্রে 9টা থেকে 11টা আমি শো করছি, কিছু করার ছিল না।
আসলে এখনো কিছু করার নাই, চল এখনো তো রওনা দিতেই হবে।
বেশিক্ষণ লাগবে না বোধহয়, আমরা তো আজকে কাছাকাছি যাচ্ছি সাভারের দিকে,
এবং নিজেদের গাড়ি আছে, সো প্রবলেম হবে না, আমরা আই হোপ যে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো।
রাইট, এন্ড ওয়ান মোর থিং, আজকে আগে থেকেই শ্রোতা বন্ধুদেরকে বলে রাখি যে আমরা সাভারে যে বাসাটা যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা একটা পার্সোনাল বাড়ি, আমরা এটার লোকেশন বলবো না। আমরা যাচ্ছি একটা মেসে, সেই মেসের একজন মেম্বার আমাদেরকে দাওয়াতটা দেয়, এবং এই ঈদের সিজন বলেই আমরা হয়তো তার মেস বাড়িটাতে তাকে সহ কিছুটা খালি পেয়ে গেছি।
যাই হোক, আরো ডিটেলস না হয় পরে বলি, ধীরে ধীরে আপনারা পুরো বিষয়টা আমরা বর্ণনা করব, আপনাদের কাছে তুলে ধরব। আপাতত চল গাড়িতে উঠি, আমরা জায়গা মতো পৌঁছে যাই,
চল।
ঢাকা থেকে গাড়িতে করে আমরা পৌঁছাই সাভারে। যাই হোক, জার্নিটা যত শর্ট মনে করেছিলাম কিন্তু জ্যামের কারণে এত শর্ট হয় নাই।
এটাই তো, সেটাই সমস্যা। মালয়েশিয়া থেকে আসতে 3 ঘন্টা লাগে, এয়ারপোর্ট থেকে আবার যদি তুই মহাখালী যেতে চাস তাও 3 ঘন্টা লাগে।
যাই হোক, বহু কষ্টে অবশেষে আমরা পৌঁছে গেছি। সো দোস্ত, এবার এমনিতেই ক্লান্তি মানসিক ভাবে সবকিছু মিলিয়ে, তো যাই হোক মানে
চল আমরা Let's move towards the stories.
যারা আছে এক এক করে, আমাদের সাথে আজকে 3-4 জন গেস্ট আছে, সো আমরা এক এক করে তাদের গল্প শোনা শুরু করি। এবং আমাদের আগেই পৌঁছে গেছে আমাদের টিম, এবং সেই সঙ্গে আজকে যারা আমাদের আরো এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদের সাথে।
রাইট, আমাদের সাথে বেশ কয়েকজন আছে এবং তাদের সবার এক্সপিরিয়েন্সই আমরা আমাদের থ্রুতে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে কার কাছে যাবো সুমন, তুই বল।
আমার মনে হয় আমরা প্রথমে বিপ্লব ভাইয়ের কাছ থেকেই শুরু করি, রাইট? কেমন আছেন
ভাই? কেমন আছেন?
এই তো ভালো।
ওকে বিপ্লব ভাই, আমরা ডট টিমের কাছে যতটুকু শুনেছি আপনার বেশ কয়েকটা ঘটনা আছে এবং আমি আর রেহান দুজনেই ইন্টারেস্টেড আপনার এই ঘটনাগুলো শোনার জন্য। বিশেষ করে বিপ্লব ভাইয়ের কিছু ঘটনা আমি পেয়েছি খুব এক্সেপশনাল মনে হয়েছে
ক্ষেত্রে।
তো আমরা শুরু করি বিপ্লব ভাই, ফার্স্টে আপনি কোন এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে চান?
আমার বড় ভাইয়ের সাথে যে ঘটনাটা করছি ওইটাই আমি আগে শেয়ার করতে চাচ্ছি।
তার আগে একটু বলেন আমাদেরকে যে আপনি কোথায় থাকেন, কি করেন।
আমি শাহজাদপুর থাকি, ওখানে আর কি বড় হওয়া, আর আমি একটা ব্রডব্যান্ডের ব্যবসা করি আর কি।
আচ্ছা, আর আপনার সাথে যে এক্সপিরিয়েন্স গুলো বা আপনার ভাইয়ের সাথে যেটাই হোক সেই ঘটনাগুলো কোথায়?
সেটা শাহজাদপুরেরই কোন একটা বিল্ডিং এর সাথে।
ওকে, দ্যাট মিন্স আপনি ওই বিল্ডিং এর মানে পরিচয়টা স্পেসিফিক করে বলতে চাচ্ছেন না? ওকে ঠিক আছে, আমরা আপনার এই বিষয়টাকে রেসপেক্ট করছি। ওকে, আমরা ঘটনার দিকে চলে যাই যে কি ঘটনা ঘটেছিল।
এটা হলো কি, গত রোজার ঈদে আর কি, 15 রোজার দিকে আমাদের ওই বিল্ডিং আর কি থাকতো 15 তলায়। তো তারা দুবোন ছিল। আপনারা হয়তো শুনছেন যে যে পাখি ড্রেস এর জন্য অনেকে আর কি গত বছর ইয়া হয়েছিল, করছিল,
ট্রেন্ড হয়ে গেছে। যখন ঈদের মধ্যে এক একটা ট্রেন্ড আসে, ট্রেন্ডি পোশাক আসে এবং ওটাকে কেন্দ্র করে অনেক কিছু এই ধরনের দুর্ঘটনা ঘটে,
সেটা
খুবই দুঃখজনক।
তো তার বড় বোন বলতেছিল এটা তো অনেকে আর কি মানে যেটাকে মানে আর কি আমরা বলি
কমন
হয়ে গেছে, কমন হয়ে গেছে। তো তুমি অন্য তখন সে বলতেছে যে না আমার এইটাই লাগবে। তো তার বোন হয়তো বকাঝকা তাকে করছে। তো এর পরের দিনই তার বোন অফিসে চলে গেল, বিকালবেলা সে আসলো। তখন আমরা উপরে ছিলাম, আমরা দুই ভাই উপরে ছিলাম। তো এসে অনেকক্ষণ দরজা নক করছে, খুলতেছে না, ফোন দিচ্ছে, ফোন পিক করতেছে না। তো সে তো তখন মানে একটা ভয় পেয়ে গেছে যে কি হইলো, কেন ফোন, একটা ঘুমের মানুষকে এতবার কলিং বেল দেওয়া লাগে না, এতটা ফোন দেওয়া লাগে না। তো তখন মানে আমাদের যেকোনো একটা জায়গাতে একটা কমিটি থাকে যে এটার জন্য পরিচালনার জন্য যে কেউ থাকে, তো তাদেরকে আর কি ডাকা হয়েছে যে এরকম আমার ঘরে সমস্যা হইতেছে, আপনারা একটু আসেন। তো তারা আসলো, বললো যে এরকম এরকম সমস্যা। তখন আর কি আমি কিছু জানি না, তো আমি তখন নিচে নামবো অফিস থেকে। তখন তার কমিটির আইসা দরজা পুলিশকে নক করলো, পুলিশ আসলো, দরজা ভেঙা। তো দেখতেছে যে তার বোনটার কি গলায় ফাঁসি দেওয়া, জিবা টিবা বের হয়ে রয়েছে।
হ্যাঁ,
জীবাটিবা বের হয়ে রয়েছে। আমি তখন নিচে নামতেছি, আমার ভাইয়া তখন উপরে। তো নিচের যে গার্ডটা ছিল ওরা বলতেছে যে ভাইয়া শুনছেন নাকি আমি যে আপনাদের ওই যে 15 তলায় যে ইয়াটা ছিল ভাড়াই টাকা, তার ছোট বোন তো সুইসাইড করছে। আমি কেন পাখি ড্রেস এর জন্য, আমি বলতেছি এটি তো পাগল ছাড়া কিছু না, এই ড্রেস না কিনলে কি হইতো। তো এটা করে আমি বের হয়ে গেছি। তো আমার ভাইয়া শুনছে এটা, তো তখন ভাইয়া নিচে নামছে। নাইমা তখন আর কি পুলিশটা ইনকোয়ারি করলো, ভাইয়া যা নিজের হাত দিয়ে আর কি লাশটাকে নামাইছে। ওইটা চোখ মুখ খুবই মানে ফাঁসি দিলে তো মানুষ কি অবস্থা হতে পারে, অনেকটা ইয়া মানে মুখ দিয়ে লালা এবং
বিভৎস ব্যাপার,
ঘাড় ভেঙে গেছে। তো আমি আসার পরে দেখতেছি আর কি নামাইলো, পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে গেল। তো ফাইন, সব ঠিক আছে। তো ঈদের 3 দিন পর আমাদের টাওয়ার তো অনেকেই গ্রামে চলে যায়। আরেকটা কথা বলেন, আমাদের অফিস চলে গিয়ে একেবারে ছাদের উপরে,
ওই বিল্ডিং,
হ্যাঁ ওই বিল্ডিং এর ছাদের উপরে। তাদের ফ্ল্যাটটা ছিল 15 তলায় আর আমাদের অফিসটা হলো একেবারে ছাদে 17 তলায়। অফিসের পরে মানে আমরা কি ওখানে আর কি গাছ পাখিটাকে আর কি আমরা পালি। তো আমার ভাবি বেড়াতে গেছে, তো আমার ওই যে ভাইয়ের ছেলেটা আর হলো গিয়ে ভাইয়া চিন্তা করলো যে যেহেতু বাসায় নাই, একটু গরম লাগতেছে, আজকে অফিসেই থাকি,
অফিসেই ঘুমাই,
অফিসে আর কি ঘুমাইছিল। ইভেন ওদিনকা মানে রাতটা প্রায় 2টার দিকে ভাইয়ের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে সে আর কি মানে চোখ গেল বাইরে, যে দেখতেছে যে যেখান থেকে আর কি হাঁটা ইম্পসিবল, মানুষের পক্ষে একটা হাঁটা ইম্পসিবল। আর ওখানে তো কেউ মানে নিচের দিক এমনিতেই তাকাইলে ডর লাগে, যে 17 তলার থেকে নিচের দিকে তাকাইলে মানুষের মানে মাথাটা তো এমনিতেই ঘুরে। তো তখন দেখতেছে আর কি যে একটা মেয়ে ওই সাইড দিয়ে হাঁটতেছিল। তখন আর কি ভাইয়া ফার্স্টে খেয়াল করে নাই যে আর কি কে, তখন সে শুধু দেখতেছিল যে একটা মেয়ে ওইখান থেকে হাঁটতেছিল। তার চুলগুলো ছাড়া ছিল এবং সে একটা সাদা টি শার্ট আর একটা জিন্স প্যান্ট পরা ছিল। তো ভাইয়া তো ধরে গেছে এত রাত্রে মেয়েটা কোন কান থেকে আসলো। তো ভাইয়া মানে আমাদের অফিসটা থেকে একটু ছাদের মধ্যে গেল আর কি, দেখতেছে যে মেয়েটা চুলটা শুধু লড়াইতেছে, আর চুলটা লড়াতে লড়াতে এসে একটা জায়গায় বসলো। তো বসার পরে ভাইয়া যে পাশে তো একটা ছোট্ট একটা বাচ্চা আছে, এটা তো সে তো আরো ডরাই গেছে। এই কারণে তখন সে যায় দেখবে যে এতটা টেকে এখান থেকে যদি পুরে টরে যায় কিনা। তখন কিন্তু ভাইয়ের খেয়াল ছিল না যে তার থায়ের দরজা লাগানো, যে আমাদের যে অফিসের যে এখানে আর কি ক্লায়েন্টরা আসে সেই দরজাটা লাগানো, মানে সব তো লাগে,
কেউ এখানে আসতেও
পারবে না। যদি কেউ সাদে আসে আমাদের অফিসের গেটটা দিয়ে আসতে হবে। ভাইয়া যায় আর মানে মেয়েটাকে ধরতে নিছে, বলতেছে এই তুমি কে, এটা বলে হাত দিছে। এর মধ্যে মেয়েটা ঘুরা ভাইয়ের দিকে বৃষ্টি ভাবে একটু তাকাইলো, দেখলো যে সেই মেয়েটার জিবাটা বাইর হয়ে রয়েছে, মানে জিবাটা সে কামড় দিয়ে ধরছে। ইভেন তার চোখ দুটো মনে হয় যে চোখে নাই, মানে চোখ থেকে একটু বাইরে, এত বড় বড় হয়ে গেছে, হ্যাঁ বাইর হয়ে আসতেছে। ভাইয়া এটা দেখে অর্ধেক হাত দিয়ে আবার হাত দেয় নাই। তখন সে দেখতেছে যে মেয়েটাকে সে নিজের হাতে নামাইছে আমাদের ওই টাওয়ারে 15 তলায় যে ছিল।
আপনি বলছেন যে 15 তলায় যে মেয়েটা সুইসাইড
করছিল, হ্যাঁ ঠিক সেই মেয়েটাই। তো তখন তো ভাইয়া পুরো ডরাই গেছে, কি রে এই মেয়েটা এখানে আসলো, মত মারাই গেছে। ইভেন ভাইয়া তখন আর কি খেয়াল করলো যে এটা তো আসলে মানুষ না, এটা হয়তো অন্য কিছু। তো ভাইয়া নিচের দিক তাকালো, দেখলো যে কিছুক্ষণ পড়তে পড়তে মানে হঠাৎ করে আর কি এটা বিনিশ হয়ে গেল। তখন ভাইয়া আর কি অনেক ডরাইছে, ঘামাই গেছে গা। পরে তার বোন যখন গ্রামের বাড়ি থেকে আসলো, তখন তার বোনকে বললো, পরে বললো যে আমার সাথে আর কি এরকম হয়েছিল,
যার বোন
হ্যাঁ তার সাথে আর কি এরকম হয়েছিল। তো সে বলছে যে আমার সাথে এরকম হয়েছে, আমি বাসাটা পরে আমি বাসাটা ছেড়ে দিচ্ছি।
এবং যখন রেহান উনি কিন্তু দেখতে পেয়েছে, তখনও কিন্তু অনেকটা ওই যে এই মেয়েটা সুইসাইড করার সময় যেই অবস্থা ছিল,
অলমোস্ট ওই অবস্থা,
অলমোস্ট কিন্তু ওই অবস্থাতেই বডিটা দেখতে পেয়েছে। তো এরপরে কি আর আপনার ভাইয়া দেখতে পেয়েছে আর কোন?
না, তখন আর কি তারা মিলাদ টিলাদ পড়াই দেওয়ানোর পরে,
এরপরে রুমে মিলাদ পড়ানো হয়েছে,
পড়ানোর পরে তারা চলে গেছে। ইভেন তারপর আর ভাইয়ের সাথে এরকম কোন ঘটনা,
মানে আমি বলছিলাম না যে শুরুতে যে আমরা একটু ভিন্ন ধরনের ঘটনা পাবো বিপ্লব ভাইয়ের কাছ থেকে, আই থিঙ্ক কিছুটা হলো ব্যতিক্রম একটা ঘটনা, মানে এরকম জায়গায় এই ধরনের ঘটনা।
এক্স্যাক্টলি কিছুটা, এবং মানে ঠিক সেই মেয়েটাকেই দেখতে পাওয়া, এবং মানে লাস্ট তার যে অবস্থানটা ছিল সেই অবস্থানেই, মানে শারীরিক ভাবে যদি আমরা বলি যে চোখ কোটর থেকে বের হয়ে আসছে, জিহ্বা বের হয়ে আছে, মানে সে কিন্তু সুইসাইড করার পরে তার এই অবস্থাটাই হয়েছিল, এবং এই অবস্থাটাতেই তাকে আবার দেখতে পায়।
আরেকটা বিষয় কি, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে মনে করো একটা মেন্টাল একটা অন্যরকম মানে চিন্তা ভাবনা থাকে। আমি যেই বাসায় থাকি এখন, মানে প্রায় বছরখানেক আগে ওখানে একটা সুইসাইডাল কেস ঘটেছিল, যদিও বিষয়টা ওইভাবে ক্লিয়ার হয়নি, পরবর্তীতে আমরা জানি না আসলে ঘটনাটা কি ছিল। তো যখন আমি রাতের বেলা অনেক সময় অফিস থেকে অনেক রাতে যেতাম 1:30-2 দিকে, আমি যখন সিঁড়ি দিয়ে উঠতাম, মানে কেমন জানি গা ছমছম করত, কিছুই না, কেমন জানি মনে হতো যে এই তো এই বাসায় তো একটা ঘটনা ঘটে গেল কিছুদিন আগে,
অন্যরকম কেমন যেন
চিন্তা করলে একটা ভারী আবহাওয়া। তো যাই হোক বিপ্লব ভাই, আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি আছে?
নিজের সাথে আর কি ঘটা, সেম একই প্লেসে, আমাদের ওইখানে টাওয়ার টল 7টা টাওয়ার, 5 নম্বর টাওয়ারে, এটা হলো গিয়ে 10 তলায়। আমাদের লাইন তো অনেক লাইন, তো অনেক টাইমে বলে যে লাইনটা বন্ধ করে দিয়ে, তো এরকম হয়তো বলছে, আমাদের খেয়াল ছিল না। ইভেন এই যে এই জুন মাসে আমি আর কি ছাদের উপরে থেকে লাইনটা দেখতে পাই যে এই ঘরে তো একটা লাইন আছে, আমি তো ওই ঘরের বিলটা তো নিয়ে নেই, যেহেতু আমি নিজের হাতে আমার বিলটা কালেকশন করি আমার মনে থাকবেই। তো আমি কার্ডটা দেখলাম যে প্রায় 4-5 মাস যাবৎ এই ইয়াটার বিল নাই, তো আমি গেলাম যে 4-5 মাসের বিল বাকি আছে, যাইতে হলো বিলটা নিয়ে আসি। এটা হলে কি 10 তলা। ফার্স্ট যেদিনকে গেছি ওদিনকে আমি করিং বেল টিপ দিলাম, একটা প্রায় 6-7 বছরের একটা বাচ্চা হবে, আমাকে জিজ্ঞেস করলো যে কাকে চান, আমি বলতেছি আমি ইন্টারনেটের লোক, বিল নিতে আসি, একটু দাঁড়ান আসতেছি। তো মানে দরজাটা খোলা রাখছে, মানে বাইরে দরজার পাশে দাঁড়াইলে তো ঘরে কি আছে না আছে দেখা যায় আর কি, লোকজন একটা হাঁটা চলা গেছে, আলমারি রাখে বা সুকেস টুকেস এরকম কিছু রাখে, যে শ্রেয়ামিক্সের জিনিস এরকম কিছুই দেখলাম, তো আমি কোনো ইয়া করি না, আমি ওখানে দাঁড়াই রয়েছি।
আপনি দেখতে পেলেন মোটামুটি খালি
আছে, শুধু একটা বাচ্চাই আর কি করেন খুললো। তো আমাকে ওই বাচ্চাটা রিপেট দিল ঘুরে আসা যে কালকে আসে, আমি বললাম যাচ্ছে ঠিক আছে। আমি পরের দিনও গেলাম, সেম ওই বাচ্চাটাই আসলো, তো সে বললো যাচ্ছে একটু দাঁড়ান, তো আমি 1 মিনিটের মতন দাঁড়ালাম, সে ঘুরে আমাকে আবার বলতেছে যে আপনি কালকে আসেন। তো আমি পরে ওরে বললাম যে তোমার যদি বাসায় কেউ আর কি এরকম আর কি বললাম,
মানে আপনি কি বললেন সেটা বুঝিনি, মানে আমি সিনিয়র কাউকে ডাকতে বললাম,
হ্যাঁ হ্যাঁ সিনিয়র বললাম, যে ও বললো যে কালকে আসেন আপনি, মানে ও আর অন্য কোনো কথা বললো না, জাস্ট আমি যখন 3 দিন ওদিনকে আমি বললাম যে আজকে যদি কেউ না আসে তাহলে ওদের লাইনে কাইটা দিব। পরে আবার গেলাম, তো বাচ্চাটা মনে করেন যে আবার আসে দৌড়া দৌড়া, কর্ডিমেল টিপ দিছে, সেম ওই বাচ্চাটাই আবার আসে দরজাটা খুলছে। আমি বললাম যে আজকে বিলটা দিতে হবে।
আচ্ছা,
তো বলতেছে আচ্ছা একটু দাঁড়ান আমি আসতেছি। ঘুরে আইসা সেই একই কথা যে কালকে আসেন, তাদের সাথে খারাপ বিহেভ করা যাবে না যেহেতু তারা আমাদের ক্লায়েন্ট। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কালকে আসবো। পরে আমি উপরে যা ভাইরে বললাম, পরে ভাই বলতেছে ঠিক আছে যেহেতু বলছে একটা ক্লায়েন্ট, বলতেই পারে সমস্যা থাকতেই পারে। আমি পরের দিন যখন গেলাম সেদিনকার দরজাটা আর কি বন্ধ পাইলাম। ওই দিনকে আমি দুই তিনবার গেছি বন্ধ, তিন চার দিন যাওয়ার পরে মানে আমার পুরো মেজাজ গরম হয়ে গেছে, মানে একটা খারাপ লাগে না যে কয়বার যাওয়া যায় একটা লোকের কাছে। পরে আমি নিচে সিকিউরিটি গার্ডের কাছে গেলাম যে মামা এই যে দশতলার এত নম্বর ইয়াটা আমি তো বিল পাই, তো আমার বিলটা তো এরকম পাঁচ মাসের বিলটা আটকে গেছে, সে তো দিতেছে না। তো সিকিউরিটি গার্ডটা অনেক পুরনো, আমাকে চিনে জানে। পরে ও একবার আমার মুখের দিক তাকাইলো, বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দাঁড়ান। ফ্ল্যাটে যারা খালি হয়ে যায় ওইটা একটা এন্ট্রি থাকে যে এত নম্বর ফ্ল্যাটটা খালি আছে, ওইটার জন্য টুলেটও আছে লাগানো। তো আমাকে বলতেছে যে আমার মুখের দিক থেকে তুমি কি ওইটাতেই গেছিলা নাকি দশতলার ওইটাই নাকি? আমি বললাম যে হ্যাঁ ওই ফ্ল্যাটটাই। তো বললো যে তুমি ভালো করে দেখো। আমি বললাম আরে আমি তো সব ফ্ল্যাটই তো আমি চিনি, ওইটা তো আসতে তিন মাস যাবৎ বন্ধ, তুমি ওই ফ্ল্যাটে কাকে দেখো?
বন্ধ মানে খালি?
খালি
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের ৫৯তম পর্বে বিপ্লব, সানি, বেলায়েত এবং চন্দন, তাদেরকে নিয়ে আমাদের ডর চলছে। আপনি শুনছেন আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড লোবান এই টিমকে সাথে পড়ে। প্রিয় শ্রোতা, ডরে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমরা এই মুহূর্তে একটা বিরতি নেব এবং তারপর আবারও ফিরে আসব ঠিক যেখানটায় বিরতি নিচ্ছি সেখান থেকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের ৫৯তম পর্বে। আমি আরজে কিবরিয়া ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সঙ্গে আছেন। স্পেশাল থ্যাঙ্কস টু মাই টিম, সাউন্ডে রয়েছে লোবান এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান। এই পর্বে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে রয়েছে বিপ্লব, সানি, বেলায়েত এবং চন্দন। আমরা আবারও সেখান থেকে শুরু করতে চাই যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। শুরু করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা এখানে আসতে চান বিভিন্ন ভৌতিক ঘটনা নিয়ে, প্লিজ কল আস। আমাদের নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ফিরে যাচ্ছি ঠিক সেখানে যেখানে ছোট্ট একটা বিরতি আমরা নিয়েছিলাম। ডর
ওইটা তো আসতে তিন মাস যাবৎ বন্ধ, তুমি ওই ফ্ল্যাটে কাকে দেখো?
বন্ধ মানে খালি?
খালি মানে ওইটা আসতে কোনো লোক।
তাহলে ওই বাচ্চাটা?
এটা তো ভাইয়া আমি বলতে পারবো না।
আচ্ছা আমাকে একটু বলেন তো, যে ঘরটা তালা দেয়া ছিল এটা কি এই চাবিটা সোসাইটির অফিসেই ছিল?
জি, সোসাইটির অফিসেই ছিল। এটা হলে কি দুজন কোম্পানির যেটা থাকে ওটা হলে কোম্পানির চাবিটা কোম্পানির কাছে থাকে, আর যারা মানে জায়গার ল্যান্ড ওনার মালিকটা তাদের চাবিটা তাদের ম্যানেজারদের কাছে আর কি থাকে। তো ওইটা হলে কি কোম্পানির ফ্ল্যাট ছিল,
চাবিটা ওদের কাছেই
ছিল।
এবং সো কেউ যদি যে খুলতো তাহলে ওরা ইনফর্ম থাকতো, যেহেতু ওরাও ইনফর্ম না বিষয়টা তো অন্যরকম।
যে পরে ভাই আমি মানে একটা জিনিস পরে লক্ষ্য করলাম যে ওই ছেলেটা আর কি মানে আমি তিন দিনই যেই ড্রেসটাই ও পরে আসছিল ওই ড্রেসটাই আর কি পরে আসছে।
আচ্ছা, পরবর্তীতে দারোয়ান আপনাকে কিছু বলেনি ওই ফ্ল্যাটে আসলে কারা থাকতো আগে?
হ্যাঁ, ওইটা তো বললো যে তারা তো আর চার মাস আগেই তারা চলে গেছে।
সেই চার মাস যারা আগে যারা চলে গেছে সেই ফ্যামিলিতে কি কোনো বাচ্চা ছিল
তাদের? এইটা আমি আর কি যে আমি এমনিতেই ডরে গেছি
ওটা জানেন না, মানে আগের ফ্যামিলিটাতে বাচ্চা ছিল কিনা
না না ওটা আমি আর কি শিওর জানি না।
অ্যাকচুয়ালি আই ওয়াজ হোপিং ফর মানে আ হিস্ট্রি, একটা ফ্ল্যাটের যদি কোনো হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে এমন একটা যেটা উনি দেখেছেন সেটা এখন আসলে কি আমরা বুঝতে পারছি না কিন্তু কেন।
আরেকটা ঘটনা হচ্ছে যে আপনি যখন এটা জানা জানি হলো যে আপনি এরকম একটা কিছু দেখেছেন, এরপরে কি আর ফ্ল্যাটটাতে যে খুলে দেখা হয়েছিল যে আসলে কেউ কি আছে কিনা ভেতরে?
যখন আমি আমার ভাইয়াকে বলি, ভাইয়া জানতো আসলে আমাদের ওই জায়গাটা এমনিতেই আর কি একটু ইয়া ছিল, তো ভাইয়া বুঝছে যে হ্যাঁ তুই যেটা দেখছিস ওইটা আসলে হয়েছে হয়তো তোর সাথে, বা ওই ফ্ল্যাটটা আসলে খালি ছিল। কিছুদিন আগে এই ফ্ল্যাটে আর কি লোক উঠছে, এটা আমি নিজের হাত দিয়ে, আমি এক তারিখে যে আমি লাইনটা দিয়ে আসছি তাদের নতুন একটা লাইন, আমার যে লোক আছে ওকে নিয়ে আমি লাইনটা যাই দিয়ে আসছি।
ওরা কি এখন মানে ভালোভাবেই আছে?
হ্যাঁ ওরা কি আছে, ওরা কি ভালোই আছে।
ওদের সাথে কখনো শেয়ার করেছিলেন
না? ওদের সাথে যেহেতু এটা শেয়ার করি না,
শেয়ার না করাই বেটার হবে।
আচ্ছা বিপ্লব ভাই, আপনার টাইমিংটা কি ছিল? আপনি যে তিন দিন আপনি বাচ্চাটাকে দেখেছেন একই টাইমে কি গিয়েছিলেন নাকি দিনের বিভিন্ন সময়?
না না না, আমি রাতে যখনই বিল আনতে যাই, যেহেতু সবাই আর কি বাইরে চাকরি করে, এশারের পরে আর কি আটটার পরে আর কি যাই, সবসময় আমি আটটার পর থেকে আর কি বিলটা কালেক্ট করি।
ওকে, আমরা এক এক করে তো দুটো ঘটনাই শুনে ফেললাম, তাও আবার একই বিল্ডিং এ।
তো বিপ্লব ভাই, আমরা ডট টিমের কাছে যেরকম শুনেছি আপনার আরো একটা ঘটনা আছে, তো সেই ঘটনার এখন শুনতে যাচ্ছিলাম।
ঘটনাটা হলো গিয়ে প্রায় আর কি 90 এরকম আর কি, তো এটা হলো আমার নানির মুখ থেকে শোনা।
ঘটনাটা কোথায় ঘটে?
এটা হলো গিয়ে পটুয়াখালী বাউফল থানায়, ওই জায়গাটা আর কি ঘটনাটা ঘটে, সাবুপুরা ইউনিয়ন।
আচ্ছা,
মানে আগে তো গ্রাম অঞ্চলে তো মানে এত লোক ছিল না, দেখা যেত যে একটা ঘর অনেক বড় কিন্তু লোক আছে মাত্র দুইজন। তো ওই এলাকাটার মধ্যে আর কি প্রায় 8-10 আর কি বাড়ির মতন ছিল, একটা বাড়ি যেতে আর কি 5-10 মিনিট লাগে এরকম আর কি পথ। তো ওইখান থেকে আর কি অন্য জায়গা থেকে একটা ফ্যামিলি আইসা, মানে খালের একটা পাশ দিয়ে, মানে খাল থেকে একটু বেশি না 10-15 হাত দূরে বাড়ি করে তারা। তো তাদের ফ্যামিলি মেম্বার ছিল 4 জন, ওয়াইফ হাজব্যান্ড আর হলে দুইটা বাচ্চা ছিল। তো লোকটা আর কৃষির কাজ করতো আর কি, অনেকের যে যখন ধান উঠতো ধানের ইয়া টিয়া কাইটা দিত এরকম আর কি ছিল। তো লোকটা এরকম কাজ করতে করতে হঠাৎ তার টিবি রোগ হয়ে যায়,
টিউবারকিউলোসিস,
তখন এটার চিকিৎসাও ছিল না।
আচ্ছা,
তো এরকম অনেক দিনই অসুস্থ হয়ে যায়, পর একদিন রাতে আর কি সে মারা যায়। তো মারা যায়, তো আশেপাশে অনেকে আসে, তো লোকজন এত কম কি কেউ আর বসে নাই। তো তাদের তার ওয়াইফ আর লোকে তার দুটা বাচ্চাই ওইখানে ছিল, তখন তারা কি ভয় পাইতেছে যে এত রাতে আমরা মাত্র দুজন, তারপর পাশে একটা খাল,
কবর দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা?
কবর দেওয়ার ওইটা মানে এখন তো রাইত হয়ে গেছে, কেউ আর কি এটা নিয়ে বেশি ইয়া করতেছে না, যেহেতু মসজিদও আমাদের ওইখান থেকে অনেক দূরে, যে এখন ধানের সিজন আর কি, আবার যদি বাসায় চোর টোর আসে এখন এইটার জন্য তার কেউ বসে থাকবে না। তখন তাদের ঘরের মধ্যে তারাই ছিল, এবং তারা অনেক গরিব ছিল, এটা তো আমি আগেই বলেছি।
লাশটা রেখে দিয়েছেন
সকালবেলা সবাই আর কি এসে একটা একটু দেখবে, তাদের বাড়ি থেকে আরেকটা বাড়ি যেতে কমসে কম 10 মিনিট সময় লাগবে,
এত দূরত্ব,
খেত দিয়ে যদি হাইটা যায় তাহলে 10 মিনিট সময় লাগবে।
আচ্ছা আচ্ছা,
তো তখন আর কি মারা যাওয়ার পরে আর কি যাই হয় ঢেকে রাখে আগে যারা যেখানে। ও আরেকটা, সরি আরেকটা কথা বলে নেই, আত্মীয় স্বজন আছে ওইখানে খবর পাঠাইছে, তো তারাও আস্তে আস্তে হয়তো রাইত বা সকাল হয়ে যাবে, এত রাত কে যাবে। ঘন্টা দুয়েক পর দেখতেছে যে তার ভাইগনা আসে,
যে মারা গেছে
তার ভাইগনা আসে, মানে ডাক দিছে যে মামি, শুনলাম মামা নাকি মারা গেছে। তখন সে দেখলো যে তার ভাইগনাটা আর কি আসে,
পুরো পরিবারটা একটু সাহস পেল,
একটু সাহস পেল, তখন বলতেছে যে মামি কাইন্দেন না, আমি তো চলে আসি, তাহলে আপনারা এই যে মানে দুইটা রুম ছিল, তো বলে যে আপনারা পাশের রুমে যা বসেন, আমি মামার পাশে বসলাম। তো ভাই জানেন তো হেরিকেন আর কুফি ছাড়া আগে কিছুই ছিল না দেশে, তারা পাশের রুমে চলে গেল। সে ওইখানে 5 মিনিট ঘোরাফেরার পরে হঠাৎ করে সে কুফিটা নিভিয়ে দেয়,
মানে যে ভাইগনার
ভাইগনাটা ছিল লাশের পাশে যে কুফিটা রাখা ছিল সেটা নিভিয়ে দেয়। ওই ফ্যামিলির তখন তারা কেউ খেয়াল করে না যে পাশ থেকে যে কপিটা নিবে গেছে, তার ওয়াইফটা এসে দেখলো যে কপিটা নিবানো, ইভেন সে একটা আওয়াজও পাইতেছে, মানে কিছু একটা কাটার একটা আওয়াজ পাইতেছে, কিছু খাইলে একটা আওয়াজ থাকে না,
কচুর মচুর
একটা আওয়াজ আছে, ওই আওয়াজটা তখন আর কি বের হইতেছিল। ঘরের পর্দাটা সরে দেখলো যে তার যে ভাইগনাটা আসে সেই ভাইগনাটা নাই,
রুম খালি,
তার চোখটা আবার ওই চাদরে মানে তার
ন্যাচারালি যাবেই,
হ্যাঁ ওইখানে গেল, যে চাদরটা দিয়ে তাকে ঢাকা আছে সেই চাদরের নিচে কিছু একটা লড়তেছে, ওইখান থেকে আওয়াজটা আসতেছে। সে আর কি খুব ডরে গেল যে হঠাৎ করে কি হইলো, তো সে দেখতেছে আরো আওয়াজ বাড়তেছে, এবং কি পিছন সাইডটা মানে পায়ের সাইডটা আস্তে আস্তে ইয়া হয়ে যাইতেছে, মানে মাটির সাথে চাদরটা লাগে যাইতেছে, একটা কিছু ঢাকলে তো ওই জিনিসটার একটা উচ্চতা আছে, তো সে দেখতেছে যে আস্তে আস্তে ঢাকা ওইটা সামনে চলেছে। তো সে ডরাই গেছে, সে তার বাচ্চাদেরকে নিয়ে অন্য একটা মানে সে দৌড়াতে দৌড়াতে একটা বাড়িতে গেল। তো সেখানে গিয়ে আর কি বললো যে এরকম আমাদের বাসায় এরকম একটা আমার স্বামী তো মারা গেছে, এটা তো আপনারা জানেন, তো এরকম একটা কিছু আসে। তো তখন ওই বাড়ি থেকে রিপিট দিল, মানে যে বাড়িতে গেছে ওই বাড়ি থেকে তারা রিপিট দিল, আসলে তোমাদের বাড়িতে বোধহয় বের মধ্যিত্ব আসছে, নাকি অনেক খালের পাশে নাকি আর কি মানুষ মারা টারা গেলে
আঞ্চলিক ভাষায় ওখানে
এই নামে ডাকা হয় আর কি। এটাকে আর কি অনেকে মানুষ খুক্য বলে বা অনেকে অনেকে বেরমুদৈত্য বলে, তোমাদের বাসায় বেরমুদৈত্য আসছে, তোমরা আমাদের বাসায় থাইকো না, তোমরা পাশে অন্য বাড়ি আছে ওই বাড়িতে চলে যাওয়া, এখানে আসলে আমাদেরকে হয়তো কোনো সমস্যা করতে পারে। তখন আর ওই বাড়িটা থেকে আবার ওইখান থেকে আবার দৌড়ে 10 মিনিট দৌড়াইতে দৌড়াইতে ওই পাশে আর একটা বাড়ি ছিল ওই বাড়িতে গেল। তখন তাদেরকে বললো যে দেখেন আমাদেরকে একটু বাঁচান, ঠিক আছে, আমাদের এরকম আমার স্বামীর সাথে এরকম আমাদের সাথে এরকম ঘটনাটা ঘটছে, আমাদেরকে একটু বাঁচান। তখন সে বললো যে দেখো আমাদের ঘরে আইসো না, পাশে গোয়াল ঘর আছে, তুমি পারলে ওই গোয়াল ঘরে যায় থাকো, ঠিক আছে। তখন আর কি সেই গোয়াল ঘরে তারা যে বসলো, যেহেতু ওখানে একটু আলো ছিল একটু বসলো, তো ওই জিনিসটাও তাদের পিছে পিছে দৌড় করে। তখন আর কি ওই গোয়ালঘরটার মধ্যে আর কি তারা ওই রাতটায় আর কি আর থাকে।
আচ্ছা আচ্ছা।
পরের দিন সকালবেলা হয়, অনেক লোকজন আসে,
ইভেন
আপনি ওখানে যায় সবাই যায়, তার শুধু হাড়গোড় ছাড়া তার স্বামীর কিছুটা আর কি হাড়গোড় এবং কি ওই যে রক্ত ব্লাডের কিছু মানে থলি মানে যেমন জমাট বেঁধে থাকে ওটি ছাড়া আর কিচ্ছু নেই।
মাই গুডনেস, আসলে মানে ইভেন তার ওই ভাইগনা যদি না আসতো তাহলে আমি ধরে নিতাম যে হয়তো পশু পাখিও এটা করতে পারে।
রাইট, সেটাই, এটা যদি একদম কাউকে দেখা না যেত, কারণ ভাইগনার তো আর পরবর্তীতে কোনো কিছু আমরা পেলামই না।
ট্রু। আর ওই ভাইটা কি পরবর্তীতে আবার এসেছিল নিজে থেকে?
না না, সে আসে নাই।
আর তখন আশেপাশে ওই বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি ছিল না?
কোনো বাড়ি ছিল না। আমি তো বললাম যে ভাইয়া যে ওই বাড়ি থেকে 10 মিনিট যদি আপনার
গ্রামের মধ্যে 10 মিনিট দূরত্বে মানে হচ্ছে অনেক গ্যাপ, ডিস্টেন্সটা হিউজ ডিস্টেন্স।
ওকে, আসলে ভাগ্য, সবই ভাগ্য, আশেপাশে কেউ থাকার না হলে 10 মিনিট কেন, 1 মিনিটের দূরত্বে কেউ থাকলেও তাকে খুঁজে পাওয়া যায় না।
রাইট,
এটা হচ্ছে মূল কথা। যাই হোক, থ্যাংক ইউ বিপ্লব ভাই আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
রেহান, চল, আরো একজন আছে অপেক্ষা করছে, এবার আমরা ওনার কাছে চলে যাই, ওনার ঘটনাটা একটু শুনি। প্রথমে একটু নিশ্চয়ই পরিচয়টা জানা উচিত, আপনার কাছ থেকেই জানি আপনার পরিচয়।
জি, আমি সানি বলছিলাম, নাটোর মাতনগর থেকে।
কোথায় নাটোর?
মাতনগর।
ওকে, কিন্তু আপাতত আপনি এখন তো ঢাকাতেই থাকেন?
হ্যাঁ, ঢাকাতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি জব করেন? ওকে, তো আমরা ডট টিমের কাছে যেটা শুনেছিলাম যে আপনার বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স গুলো আপনি ডরে এসে শেয়ার করতে চেয়েছিলেন এবং আপনি চান যে সেটা সবাই জানুক, সো আমরা আপনাকে ইনভাইট করেছি, আপনি আজকে আমাদের এই জার্নিতে এত দূরে এসছেন। আমরা শুরু করি তাহলে, প্রথমে কোন এক্সপিরিয়েন্সটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান?
আমার ভাবির ঘটনা দিয়ে শুরু করি।
ওকে, কত বছর আগের ঘটনা এটা?
ঘটনাটা 2009 সালে।
ওকে, ঠিক আছে, তাহলে একটু শুরু থেকে আমাদেরকে বলেন যে কি ছিল ঘটনাটা।
আচ্ছা, ঘটনা 2009 সালে দুপুর 12টা-1টার দিকে ঘটনা। তো আমাদের বাড়ির পাশে একটা ধান ক্ষেত আছে, তো ওখানে স্বাভাবিকভাবে বেড়াটা বা কোনো কিছু দেওয়া ছিল না প্রোটেক্টের জন্য। তো দুপুরের দিকে আমার ভাবি একটু বাইরে আসেন, তো সে দেখতেছে ছাগল ধান খাচ্ছে, তো স্বাভাবিকভাবে সে গেছে ছাগলকে দাঁড়ানোর জন্য।
নাটোরেই ঘটেছে?
হ্যাঁ, নাটোরেই, আমার দেশের বাড়িতেই।
আচ্ছা,
তো ওখানে গেছে দাঁড়ানোর জন্য। তো তখন আমি বাসায় ছিলাম না, আম্মা বলল যে দাঁড়ানোর জন্য গেছে, কিন্তু উল্টো করছে কি ছাগলটা তারে তাড়া করছে, তাড়া করে একবারে বাসার মানে আমাদের বাসার যে মেইন গেট ওখান পর্যন্ত তাড়া করে নিয়ে আসছে। আসছে, আসার পরে সে তার ঘরে গেছে, ঘরে যে শুয়ে সেন্সলেস হয়ে গেছে, তার জ্ঞান নাই। তখন আমি বাসায় আসছি, দেখি আম্মুরা ভাবির রুমে আছে, তাড়াহুড়া করতেছে, কি ব্যাপার কি হয়েছে, বলতেছে ও সেন্সলেস হয়ে গেছে, এরকম হঠাৎ করে বাড়ি থেকে দৌড়া আসলো, আসার পরে এরকম সেন্সলেস হয়ে গেছে, অন্যরকম করতেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, তারপরে অ্যাবনর্মালের মতো শুরু করে ফেলছে। তারপরে কি ব্যাপার, এরকম কি জন্য হচ্ছে, কি আসার বিষয়, দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে তার সেন্স ফিরছে, বলতেছে আমাকে তাড়া করছে। ভাবি বলতেছে যে আমাকে তাড়া করছে, কি তাড়া করছে, বলছে আমাকে তাড়া করে নিয়ে আসছে, আমি জানি না, আমাকে তাড়া করে নিয়ে আসছে। আর আমা বলতেছে আমি দেখলাম একটা ছাগলটাকে তাড়া করছে, বলছে না আমি একটা তাড়া করে নিয়ে আসছে, আমার খুবই ভয় লাগছে। এরকম হওয়ার পরে চলতেছে বিকেল, তারপরও সে স্বাভাবিক অবস্থায় ফিরে না। এরপর আম্মু বলতো এরকম আমাদের জায়গাটা খুব খারাপ, হয়তো বা কোনো সমস্যা হইতে পারে, এগুলো যারা জিন বা কোনো এফেক্ট হইতে পারে।
জায়গাটা খারাপ বলতে আপনি বোঝাতে যাচ্ছেন আপনারা যে এলাকাটার কথা বলছেন, যেখানে
আমার বাড়ির পাশে
হন্টেড প্লেস, এটা কি ধরনের ঘটনা প্রায় ঘটে?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
পরে আম্মু বলতেছে এই জায়গা তো সমস্যা হয়, আবার দেখা যাচ্ছে আমাদের সাথেই পুকুর আছে, পুকুরের মধ্যেও সমস্যা ঘটে মাঝে মধ্যে। পরে আমি বিকেলে 5টার দিকে আমাদের স্কুলে যে নাইট গার্ড ছিল ওনার নাম হচ্ছে রকিম চাচা, পরে আমি গেলাম রকিম চাচার কাছে, ওখানে যে বললাম এরকম এরকম আঙ্কেল এরকম তো সমস্যা হচ্ছে দুপুর থেকে, আমাদের ওই জায়গাটা একটু খুব একটা সুবিধা না, মনে হয় কিছু একটা হয়েছে, আপনি একটু আসেন বাসাতে। পরে উনি সন্ধ্যার সময় আসলো।
আপনারা এই সময় ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি?
না, তার এগুলো মানে ডাক্তারের মতো যোগাযোগ করার মতো কোন
সিম্পটম গুলো দেখে বুঝতে পারছি
হ্যাঁ অন্য কিছু হবে এই ধরনের কিছু। উনি আসলো সন্ধ্যা সময় মাগরিবের নামাজের পরে আসার পরে, উনি উনার মতো করে সবকিছু আমার ভাবিকে সামনে নিয়ে বসলো, উনার মতো করে উনার যা কিছু বলার পরে সে ওইটাকে হাজির করছে। আমরা সাইডে বসা ছিলাম, তো বলতেছে কে তুমি, কিভাবে আসছো, কি সমস্যা? তাই বলতেছে আমি ওই জায়গায় দুপুরে ধান খেতে গেছিলাম, ওই মানে জিনটা বলতেছে
মানে আপনার ভাবির উপর হাজির করা হয়েছে।
পরে ওর নামও জানা গেছে, তুমি কি জন্য ধরছে? আমি ধান কাটছিলাম, ও আমার তাড়া করে তাড়াই দিছে, আমি ক্ষুদা লেগছে ধান কাটছিলাম, ও তাড়াই দিছে, ওই জন্য আমি তাড়া করছি। ঠিক আছে, তাড়া করছে তো স্বাভাবিক অবস্থা, ও ধান খেলে তাড়াবেই তো, তুমি এরকম করার কারণ কি, সমস্যা করার কারণ কি? বলতেছে আমি পছন্দ করছি, নিয়ে যাবো, নিয়ে যাবো মানে ওর তো বিয়ে হয়েছে, এখন বাচ্চা কাচ্চা সংসার আছে, তুমি ওইটা নিয়ে যাবো কিভাবে, এটা সম্ভব? তুমি চলে যাও। না আমি যাবো না, এরকম সমস্যা হ্যান ত্যান নাসর বান্দার মতো চলতেছে। পরে সে কিছু পানি পড়া এবং ওরা নাকি একটু আগুনে সুতলির মতো আগুন ধরে সাকটাক দেওয়ার পরে সে চলে যায়, বলতেছে আপাতত চলে গেছে, দেখেন কি হয়। তো ওই দিন রাতে এরকম চলে গেল, কিছু পানি পড়া টানি পরে দিয়ে ওই দিন রাতে সবাই সমস্যা হয়নি। ঠিক পরের দিন দুপুর বেলা আবার একই সিমটম শুরু হয়ে গেছে, দৌড় মারতেছে।
এটা কি ওই দুপুর বেলা?
হ্যাঁ, দুপুর বেলা
যে সময়টাতে ধরেছিল।
হ্যাঁ,
পরের দিন আবার
পরের দিন ওই টাইমে। পরে আবার সেই দুপুর বেলা তখন আমি বাসাতেই ছিলাম, এরকম সমস্যা, আমি আমার এক কাজিন সুমন আর আমার বড় ভাই তিনজন ছিলাম রুমের মধ্যে। তো তিনজন মানুষ ওরে আটকানো যাচ্ছে না, একটা মহিলা মানুষ ভাবি মানে এত গায়ে শুকতে গেছে যে তিনজন ওরেও ওভারটেক করে সে চলে যাচ্ছে, কই যাচ্ছে ভাই, আমি কাছে কাছে যাবো, কাছে কাছে যাবো। পরে আমরা না পরে অনেক কষ্ট করে মানে আটকাইছি, আটকানোর পরেও শিখতে চলে যাচ্ছে, ঘরের মধ্যে নিয়ে আসছে, এরপরও দরজা করে চলে যাচ্ছে। পরে না পরে আমার বড় ভাই যে খাটের যে স্ট্যান্ড ছিল ওরে মারধর করে, কিছু মারধর করার পরে সেন্সলেস হয়ে যায়। দেখা তখন ওই রকম চাচার কাছে যায়, তো বলতেছে এখন তো বাবা দুপুরে হবে না, আমি সন্ধ্যার পরে আসবো, সন্ধ্যার পরে আসে দেখবো কি হবে, আপাতত দেখো তোমরা কি হয়। তো যখন মারধর করা হয় এক ঘন্টা পরে যাচ্ছে সে সেন্স ফিরে পায়, স্বাভাবিক অবস্থা, মানে মারছে সে ব্যথা পাইছে, হাঁটতেও পারতেছে না, এরকম একটা অবস্থা। এরকম চলতেছে, সন্ধ্যার সময় আবার রকম চাচাকে ডাকে আনা হলো, আনলো। তো উনি বললো দেখো এরকম আমি তো অনেক এরকম এক্সপিরিয়েন্স আছে, তো এরা সাধারণত বিভিন্ন রকম খাইতে চাই বা বিভিন্ন আসা বিষয় হয়, তোমরা এক কাজ করো, দুই তিন আইটেমের মিষ্টি আনো আর কলা নিয়ে আসো। কলা নিয়ে আসলাম আমি, দেশি কলা আর মিষ্টি দুই টিম আইটেম আনার পরে ওনারা আবার এরকম হাজির করা হলো, কি ব্যাপার তুমি আবার কি জন্য আসছো, কালকে না তুমি না করলে কিংবা কানে হাত দিলে নাকি করলে যে আমি আর আসবো না, ধরবো না সমস্যা। তো বলছে না আমি ওরে নিয়ে যাওয়া লাগবে, ও একটা সমস্যা আছে, নিয়ে যাওয়া লাগবে।
শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গেল। আমি আরচি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সাউন্ডে রয়েছে লোবান, অন দ্য স্পট থেকে আমার টিম মেম্বার সুমন ও রেহান। আমরা সব সময় দর্শনার সময় আপনাদেরকে একটা রেসিপির কথা মনে করিয়ে দিই, যেভাবে ডর শুনলে ডরের টেস্টটা পাওয়া যায়, ঠিক সেই ভাবটা আপনার মধ্যে আসাটা খুবই জরুরি। পরিবেশ, স্থান এবং সময় তিনটি জিনিস খুবই 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 গুরুত্বপূর্ণ মানুষের ভেতরে ইমোশনটাকে, আবেগটাকে প্রস্ফুটিত করার জন্য। প্রিয় শ্রোতা, ভয় এবং ভৌতিক ব্যাপারটি সময় এবং পারিপার্শ্বিক পরিবেশের ওপরে অনেক বেশি নির্ভর করে এবং যে কারণেই রেসিপিটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাত 12টার পরে ফিরে এসে আপনাকে রেসিপিটি মনে করিয়ে দিব, এই অর্থে যে 12টার পরের সময়টি আসলে ডরের সময়। ফিরে আসছি ঠিক রাত 12:06। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বাজে 6 মিনিট হচ্ছে সময়। ডরের রেসিপিটা মনে করিয়ে দিচ্ছি এবং আমরা বিলিভ করি যারা সত্যিকার অর্থে ডরকে টেস্টের জায়গাতে নিতে চান, ভয় পেতে চান, তারা প্লিজ আমাদের রেসিপিটা ফলো করবেন। প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনার রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডটি আপনি পাচ্ছেন কিনা, নইলে যে সাউন্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো আপনার ভেতরে কোনো ধরনের দোতনা তৈরি করবে না। সুতরাং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, রেডিওর পরিষ্কার সাউন্ড নিশ্চিত করুন এবং আপনি যেভাবে ডর শুনছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে শুনবেন সেই জায়গাটি নির্জন এবং ঘরের বাতি নেভানো হতে হবে। আপনি যদি বাইরে শোনেন তাহলে নির্জন জায়গা বেছে নিন। আমি আর্চি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সাউন্ডে রয়েছে লোভান, অন দ্য স্পট থেকে আমার টিম মেম্বার সুমন ও রেহান। এই পর্বে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে রয়েছে বিপ্লব, সানি, বেলায়েত এবং চন্দন। প্রিয় শ্রোতা, যেখানটাতে বিরতি নিয়েছিলাম ঠিক সেখানে আবারও ফিরছি। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ডর
কানে হাত দিলে নাকি বিক করল যে আমি আর আসবো না, ধরবো না, সমস্যা। তো বলছে না আমি ওরা নিয়ে যাওয়া লাগবে, ও একটা সমস্যা আছে, নিয়ে যাওয়া লাগবে। কি সমস্যা? তখন বিশাল লং হিস্টোরি, আমি হিস্টোরিটা লং বলবো না, শর্টেই বলি। সেটা হচ্ছে যে ওই আমার ভাবি যখন জন্মগ্রহণ করে তো ওই যে জিনটা ধরছিল ওর নাম ছিল মুসলিম বলে নামও বলছে, আর ওর একটা ছেলে বাচ্চা আর আমার ভাবি যদি জন্মগ্রহণ করে পাশাপাশি একই দিনে একই সময় হয়েছে। তো তখন থেকে নাকি ওদের একটা প্ল্যানিং বা ওই বাচ্চাটা ওই বাচ্চার সঙ্গে খেলা করতো, জানতাম না আমরা কিছুই। ওই জিনটাই বলতেছে সবকিছু যে এরকম অনেকদিন তার সাথে ছিলাম কিন্তু তোমার ওই এই মেয়ের নানি কিছু কিছু তাবিজ তাবিজ দিয়ে আমাদেরকে দূরে সরায় রাখছে, যে আমরা আসতে পারিনি। ওরা অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু পাইনি, কিন্তু অনেকদিন পরে এরা খুঁজতে খুঁজতে এলাকার আশপাশে খুঁজতে খুঁজতে এখানে এসে পাইছে। এরা নিয়ে যাবো, এরা আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো, ও নিয়ে যেতে বলছে আমার ছেলে। আমি খুঁজতেছি অনেকদিন ধরে পরে কি ব্যাপারে, তো বিয়ে হয়েছে কিভাবে নিয়ে যাবে, হ্যান ত্যান বিভিন্ন আশার বিষয়ে পরে আবার সে অন্যরকম বিভিন্ন রকম ভয় দেখায় এরকম, যে তোমার এই বোতলে পরে রাখবো কিংবা আটকায় ফেলবো, তুমি আর যাইতে পারবো না, ছেড়ে দাও বিভিন্ন রকম। তো বলছে তুমি আর যা খাওয়া লাগে খাও কিন্তু ছেড়ে দাও। বলছে ঠিক আছে খাও। তখন মিষ্টি ছিল প্রায় 1-1.5 কেজির মতো, টিফিন আইটেম মিলে সে মিষ্টি সবগুলো খাই ফেলছে। তারপরে কলা ছিল 1 ছড়ি, তাও টোটাল 12-14টা কলা ছিল, বড় বড় সাগর কলা। তো একের পর এক সে কলা খাইতেছে, আমরা দেখো ভাগে একটা মেয়ে মানুষ এতগুলো মিষ্টি খাই ফেললো আবার কলা খাইতেছে, মানে প্রথম এক্সপিরিয়েন্স, কেউ বুঝেনি। পরে উল্টো দিক থেকে ভাবি শুয়ে থেকে এগুলো কলা গুলো খাচ্ছে, দেখা বলছে কি ব্যাপার এগুলো খাচ্ছে, ওই হয়তো বা ফাইজলামি করছে বা খাওয়ার জন্য এগুলো অভিনয় করতেছে। সে উল্টো দিক থেকে করছে কি, হাত থেকে একটা কলা নিয়ে ফিকে মারছে, কেউ না দেখে একটা ফিকে মারলে পজিশনে নাও লাগতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আমার ওই বিল ভাই একবারে মুখে যা লাগছে। বলছে তুই বন্ধ কর, তুই তুই আমার চিনিস, তুই আমি দেখে নেব। গেল, এরপরে তো তাছা ওই জায়গায় উপস্থিত আছে, তো বলতেছে অরে ছেড়ে দাও যা হবার হয়েছে, ঠিক আছে আমি আর আসবো না, ওরে ছেড়ে দি। এই ভেবে তখন নাকে মাটি পড়ে তারপরে সে চলে যায়। চলে যাওয়ার পরে আরেকটা কথা আমি সরি ভুলে গেছি, যে যখন ও ভাবিকে আগের দিন মারছিলাম আমরা তো হাঁটতে পারতাম ছিল না সে স্বাভাবিক অবস্থায়, তো যখন হাজির হয়েছে একটু
ছিলেন মানে বুঝিনি,
মানে ওই যে মানে যখন আমরা তিনজন আটকে রাখার সময় যখন আটকে না রাখতে পারে বাধ্য হয়ে মারছিলাম, তখন সে হাঁটতে পারতেছিলাম, পায়ে এত জোরে ব্যথা পাইছিল। পরে একটা জিনিস আমরা অবাক হয়ে গেলাম যে সে লোকটা হাঁটতে পারতেছিল না, আমরা তাকে ঘরের মধ্যে থেকে ধরে নিয়ে এসে বাইরে বারান্দায় বসালাম। সে একটা অবাক ঘটনা, এগুলো খাওয়ার পরে আমাদের ওই কবিরা যে রকিম চাষে ওনারা বলতেছে তোর সাথে আমার একটু কথা আছে, তুই একটু সাইডে। তখন সে স্বাভাবিক অবস্থায় উঠে দাঁড়ায় জোরে, মানে খুবই স্পিডলি সে সাইডে রুমে নিয়ে যায়। তার সঙ্গে কি কথা বললো আমরা জানি না, তার সঙ্গে কথা হয়েছে, আবার সে শুয়ে পড়লো। তারপরে কিছু পানি পড়া বা চাষা জাগলো, ওনার যে থাকে মেনটেন করা মেনটেন করে সে চলে গেল। তার এতটুকু বললো যে বাবা আমার সমস্যা হতে পারে, তোমরা কেউ আমার একটু আগায় রেখে স্কুল পর্যন্ত রাতের বেলা, একা আমি রাস্তা বের হবো না, আমার সাথে সমস্যা হতে পারে। আমরা রেখে আসলাম, ওই দিন রাতে আর সমস্যা হয়নি। ঠিক পরের দিন আবার চলতেছে, এটা দ্বিতীয় দিন চলতেছে। তৃতীয় দিনে আমাদের বাড়িতে তখন ওই দিন চৈত্র মাস ছিল, ধানের সময় গ্রাম অঞ্চল টিউবওয়েলে পানি খুব কম থাকে, নতুন টিউবওয়েল বসাইছি আমরা। টিউবওয়েল বসালে নতুন বেশি বেশি আর কি ওটা ইউজ করতে হয়, নাহলে বালু পানি যে নষ্ট পানিগুলো ওঠে। উঠতেছে তখন আমি হঠাৎ ঘরের মধ্যে সে ভাবি একা, আমরা বাড়ি থেকে দরজা তালা দিয়ে রাখছি কোনো সময় বের হয়ে যেতে পারে। তখন আমি শুনতেছি ঘরের মধ্যে শব্দ হচ্ছে, এরকম বিভিন্ন রকম শব্দ, একটু মানুষ ব্যথা ফেলে বা কেউ ঠাসা ঠাসে যাতাতাতি করলে যেরকম শব্দ হয় এরকম। আমি দৌড়ো মানে টিউবওয়েল চাপা থেকে দৌড়ে আমাকে বললাম আম্মু এরকম শব্দ হচ্ছে কি হয়েছে দেখো তো। তো আমরা সবাই দরজা খুলছি, তিনজন মিলে আমি আমার বোন আম্মু মিলে দরজা খুলে দেখি যে ওর হাত পিছনে দিয়ে পা হাত একটা গামছা দিয়ে বান্ধা, মানে ওর ওড়না ছিল ভাবির গায়ে, ওড়না দিয়ে হাত পা গুলো একসাথে বান্ধা পিছনে এভাবে, আর তার মুখেও ছোট কাপড় পয়সায় পয়সা ঢুকাই দেওয়া হয়েছে, মানে মুখ দিয়ে কথা বলতে পারতেছেন এরকম একটা অবস্থা, মানে গোগানো শব্দ হচ্ছে। কি ব্যাপার, আমরা তো অবাক হয়ে গেছি, এরকম সমস্যা হলো কি জন্য? এই তো নিয়ে যেত, পরে সাথে সাথে আবার রকম চাচাকে কল করা হলো, সে আসলো, কি ব্যাপার কি সমস্যা হয়েছে, পরে আবার কিছুক্ষণের মধ্যে ওটাকে হাজির করছে, কি ব্যাপার তুমি এই সমস্যা কয় আমি আর নিয়ে যাবো, কি নিয়ে
দ্বিতীয়বার,
এটা তৃতীয় দিনের ঘটনা, কি জন্য নিয়ে যাবো, আমি ওর সঙ্গে বিয়ে করবো না, আমি নিয়ে যাবো। তো তুমি কে, কালকে কে ছিল, কালকে যে আসছিল ওনার নাম মুসলিম, উনি আমার বাবা, আমার নাম সুজন, যে কথা আগের দিন ওর বাবা বলছিল যে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো, সে নিজেই এবার তার প্রজেস করছে, আমি এটা নিয়ে যাবো। কি জন্য নিয়ে যাবা, সেই টোটাল হিস্টোরি আবার সে বললো, বলার পরে না এটা তো সম্ভব না, বিয়ে হয়েছে তুমি কিভাবে নিয়ে যাবো, তোমরা এক জাতি, এরা মানব জাতি, এটা সেমন সম্ভব, অনেক ভয় টয় দেখানোর পরে বললো তোমার তো নাচর বান্ধা যাবেই না, সে আবার নিয়ে যাবে বিভিন্ন রকম সমস্যা, তাবিজ টাবিজ দিয়ে কাজ হচ্ছেন, বোতল নিয়ে আসে ওরকম যেটা বললাম, ওরে বোতলে আটকে রেখে ভয় দেখাচ্ছে, বিভিন্ন রকম মন্ত্রতন্ত্র পড়ছে, তারপর একটা দাগ দিয়ে বসানো হয়েছে ভাবে দাগের মধ্যে, বলছে এই জায়গায় তো আটকে রাখবো নাহলে বোতলে পড়বো, তখন তো সে বলছে না না ঠিক আছে আমি ছেড়ে চলে যাবো, আমার ছাড়ে দাও মাফ করে দাও আমি আর এরকম করবো না। পরে দুই তিন দিনের মাথায় কিছু তাবিজ পানি পড়া দিল, সে এরকম আমাদের সামনেই নাকে খত দিল, তারপরে কানে ধরলো, বলেছে আমি আর আসবো না বলে চলে গেছে। এরপরে পরের দিন ওষুধ পানি, মানে ওষুধ বা পানি পড়া যে তাবিজ দিয়ে গেছিল ইউজ করতেছে, এরপর আর কোনো সমস্যা হয়নি।
আচ্ছা, তো ফাইনালি সে এখন কি সুস্থ আছে?
এখন সুস্থ আছে।
ওকে, তো যাই হোক, তবে একটা বিষয় আমার কাছে খুবই মানে খটকা লেগেছে, এবং আমি যারা শুনছে ডর আমি তাদের প্রত্যেককে বলবো যে আপনারা যেটা করেছেন, প্রথমবারই ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজের কাছে গিয়েছেন, আই থিঙ্ক যে আপনাদের প্রথমেই ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। এবং যারা শুনছেন এই ধরনের ঘটনায়, প্লিজ আমরা বলবো যে প্রথমেই ডাক্তারের কাছে যান, তারপর আপনারা যদি কোনো কিছু ভাবতে চান সেটা পরের বিষয়, প্লিজ অবশ্যই ডাক্তারের কাছে যাবেন প্রথমে। তো এরপরে আরো কোনো ঘটনা মনে হয় আপনার আছে যেটা আমরা ডটিমের কাছে শুনেছিলাম, তো এরপরে আর কি ঘটনা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে চান?
আচ্ছা, ঘটনাটা হচ্ছে আমাদের মসজিদকে কেন্দ্র করে, তো আমাদের
নাটোরেই,
হ্যাঁ নাটোর, আমাদের গ্রামের বাড়িতে।
এটা কত বছর আগের ঘটনা?
এটা 2010।
ওকে,
তো ঘটনা হচ্ছে এরকম, তো মসজিদে তখন খুব একটা আর কি গ্রামের লোকজন নামাজ পড়তো, 5-6 জন এরকম আর কি, সবসময় জুমার নামাজ তো সবাই পড়তো, নর্মালি যে ওয়াক্ত নামাজ গুলো বা ফজরের সময় একটু লোকজন কমই হতো। তো ঘটনাতে যখন আমরা ছোট ছিলাম, তো শুনছি যে একজন মুয়াজ্জিন ছিল, উনি এট ফার্স্ট মসজিদ যখন শুরু হয় তখন থেকেই সে আছে, ইমাম সাহেব ও সে প্রথম থেকেই আছে। তো ওনারা বলতো যে মসজিদে নাকি বিভিন্ন রকম সমস্যা হয়, রাতে কেউ থাকে না, আর এখানে একজন জিন আছে যে মাঝে মধ্যেই অনেকেই দেখে যারা রাতের বেলা অনেক এই পর্দে হেঁটে যায়, কিংবা রাতে মসজিদে থাকে দেখবো তারা দেখছে, এমনকি তার নামও জানে, বলছে হাজি মোহাম্মদ মহসিন জিনের নাম ছিল, তো এরকম থাকে, তো তোমরা কেউ রাতের বেলা এরকম এদিকে আসো না, বা বেশি রাতে মসজিদে নামাজ পড়া ঠিক না।
ইমাম সাহেব বলতো আপনাদেরকে?
হ্যাঁ, ইমাম সাহেব বলতো।
আচ্ছা,
তো এরকম স্বাভাবিক অবস্থা সবকিছু চলতেছে। একবার এই মুয়াজ্জিন সাহেবটা যে কোনো কারণে মসজিদে হয়তো ওই যে তখন ধানের যে সময়টা থাকে বৈশাখ মাসে, তো গ্রাম অঞ্চলে মসজিদে যেমন ধান কালেকশন করা হয়, তো অনেকগুলো ধান কালেকশন হয়েছে, তো মসজিদ একা সেরকম ফাঁকা আশপাশে কিরকম একটা পরিবেশ, বলছে একজন মসজিদে থাকা ভালো, কোন সমস্যা ইনকেস। তো মুয়াজ্জিনটা সে তখন বুঝতো না, গ্রামের সেরকম একটা হাফিজ বা মাওলানা ক্যাটাগরি ছিল না, এমনি প্রাথমিক অবস্থায় যেতটুকু, সে মসজিদে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ার পিছনেই ওখানে শুয়ে পড়ছে, রাতের বেলা শুয়ে আছে, সে হঠাৎ আনুমানিক 1-1:30 দিকে কে যেন আমাকে টেনে পা টেনে মসজিদের কর্নারে নিয়ে রাখলো, তো বললো মাঝখানে শুইস না সমস্যা হবে, এভাবে তুই তাকাগরের কথা বলে চলে গেছিল। আমি আর ভয়ে ওই দিন এরপর থেকে মসজিদে ঘুমাই না, আর মাঝখানে
এটা কি আপনাকে নিয়ে গিয়েছিল
না? আমার বলছে সে ঘটনা বলে বলছে,
মুয়াজ্জিন বলেছিল যে উনি মসজিদের মাঝখানে শুয়েছিল, ওনাকে রাতের বেলা ঘুমের মধ্যে কেউ টেনে
রেখে গেছে। আচ্ছা, পরে চলতেছে এইভাবে, এরপরে বসে তারা ইত্তেকাফে বসে, রমজান মাসে ইত্তেকাফে বসে, তো ইমাম সাহেবটা মারা গেছে এর মধ্যে, তো সে একাকাই এবার ইত্তেকাফ করতেছে, হঠাৎ রাত 1-2 দিকে এরকম যে খাবার দিতে আসে, রাতের বেলা মসজিদ থেকে তো বের হয় না তারা ইত্তেকাফে, তাকে খাবার দিয়ে যায়, খাবার দিতে আসছে ফ্যামিলি থেকে, ডাকতেছে কিন্তু মসজিদ খুলে না, মসজিদ খুলে না, তারপর অনেক ডাকাডাকির পরে মসজিদ খুলছে, মসজিদ খোলার পরে সেদিকে অসুস্থ অসুস্থ বোধ করতেছে, কি সমস্যা কি আছে বেশি কিছু বলতে পারতেছে না, এরকম একটা অবস্থা সিমটম। পরদিন সকালে বাসায় নিয়ে যাওয়া হয়, এরপরে তানা তার প্রসাব পায়খানা অনেকদিনই বন্ধ ছিল, ডাক্তারের কোন চিকিৎসায় কাজ লাগতেছে না, বা কবিরাজও দেখাচ্ছে কেউ বুঝতেছে না, তো একটা কবিরাজ বলছে যে উনি মসজিদে ঘুমাইতেন, হ্যাঁ মসজিদেই ছিল, এর থেকে ছিল মসজিদের যে কোনো একটা আতব বা ওই জায়গায় একটা ভালো জিনিস আছে, কিন্তু ওনার কোন বেয়াদবি করছে না সঙ্গে, যে জন্য ওনার শাস্তি হয়েছে, একটা শাস্তি দিচ্ছে বা ওনার কোনো কিছু একটা করছে, এরপরেও অনেকদিন পরে সে আর কি এরকম অসুস্থ থাকা অবস্থায় মারা যায়, কিন্তু তার রোগটা সারে নাই, সে একবারে শুকাইতে শুকাইতে কঙ্কালের মতো হয়ে গেছে এরকম একটা অবস্থা। যার ফিগার ছিল অনেক সুন্দর একবারে, সে লোকটা শুকাইতে শুকাইতে শেষ পর্যন্ত মারাই গেছে। তো এর মাঝামাঝি অবস্থা তখন আমি পড়ালেখার পাশাপাশি তাদের নামাজ পড়ি, তো পরে আমি মুয়াজ্জিনের কাছেও একটু দায়িত্ব নিই মাঝে মধ্যে নামাজ পড়ে, তারপরে আজান দিই ফজরের সময়। এই সময় মুয়াজ্জিন নিয়োগ হয়নি, তখন হচ্ছে আমি ফজরের সময় বাসা থেকে বেরোইছি, যে আমাদের বাসার এলাকাটা খুবই খারাপ ছিল, আশপাশে দেখা যায় বিভিন্ন রকম সমস্যা হতো, শুনতাম জানতাম এরকম আর কি।
আপনাদের বাসা থেকে কতটুকু দূরে ছিল মসজিদটা?
মসজিদটা এই তো খুব একটা বেশি দূরে না, মানে পাঁচ সাতটা বাড়ির পরে আর কি, খুব পাশাপাশি। তারপরে এরকম চলতেছে, আমি ওরকম একদিন হঠাৎ ফজরের নামাজের সময় ফজরের আজান দেওয়ার জন্য আমি বের হয়েছি, আজান থেকে মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট আগে বের হই মসজিদ, সবকিছু লাইটিং করা, তারপরে ঢাকা বা সোরা কিরাত পড়ার পরে আজান দেওয়া হয় ফিক্স টাইম। তো বের হয়েছি রাস্তার মধ্যে আমি আয়াতুল কুরসি পড়ে, তারপরে মোবাইলে সুরা এগুলা রেকর্ড শুনতে শুনতে যাচ্ছি। তো যাওয়া অবস্থা একটা বাঁধছার পরে, বাজারের পাশে একটা তেঁতুল গাছ ছিল, ওটা এখন নাই। তো ওখানে শুনছি নাকি একজন মুরব্বী দাঁড়ায় থাকে বা বসে থাকে, কখনো সময় একা কখনো একা সিমটম কেউ দেখে। তো আমি দেখতেছি বাজারের মধ্যে একজন একবারে মাথায় একটা লোক বসা বসে আছে, তার দাড়িটাও অনেক লম্বা ছিল এবং তার তসবিটা একবারে নিচ পর্যন্ত চলে আসছে, মানে মাটি থেকে তাও দুই তিন গছ পড়ে আছে এরকম আর কি।
পরে একটা উপরে বসে মানে তসবি
পড়তেছে, লম্বা তসবি মানে। দেখলাম, দেখার পরে সালাম দিলাম, একবার সে নিচে তাকালাম, তাকায় আমি দোয়া টোয়া পড়তেছি সামনে আমাদের পারিবারিক অবস্থানের পরে মসজিদ সাথে। তো সাইডে ক্রস দিয়ে রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি। আশ্চর্যের বিষয় হলো যখন আমি মসজিদে গেলাম, যে আমি আগের দিন রাতেও ঈশার নামাজ পড়ে সব কিছু তালা লাইট ফ্যান সুইচ অফ করে এরপরে মসজিদ থেকে বের হয়ে গেছি এবং মসজিদের চাবি আমার কাছেই আছে আর কেউ এর কাছে নাই। আমি ঢুকে দেখি যে মসজিদের ঠিক ওই মাঝামাঝি যে ইমাম সাহেবের পিছনে জায়গাটা, ওইখানে একটা ডিম লাইট জ্বলতেছে এবং ফ্যান চলতেছে নামাজ পড়তেছে, মনে হচ্ছে কেউ নামাজ পড়তেছে এরকম একটা অবস্থা। তো আমি যাওয়ার পর এরকম রানিং চলতেছে, আমি কি তালা দেওয়া সবকিছু আমি বন্ধ করে গেলাম, এরপরে এরকম হওয়ার কারণটা কি? আমি যখন দরজা খুলে ভিতরে ঢুকি, এরপরেই একটা গন্ধ পাই, আতরের সুগন্ধ পাই। আমার তখন মনে হয়েছে যে এত কোনো সমস্যা হচ্ছে এখন, বা শুনছিলাম এই জায়গায় একটা কিছু আছে বা মসজিদে, তো হয়তো মসজিদে নামাজ পড়তে স্যার আমি আজান দেওয়ার জন্য আসছি, খুব একটা আমি ই হইনি। আবার দেখি শব্দ হচ্ছে, মানে পাশে যে আরেকটা, আমি এক সাইডে ঢুকছি আর এক সাইডে দরজা দিয়ে শব্দ, মানে খট করে একটা শব্দ খুলে বের হলে কেউ এরকম
মনে হচ্ছে যে বের হয়েছে বা
এরকম। তো বের হয়ে চলে গেল, আমি এরকম স্বাভাবিক অবস্থায় সবার নামাজ টামাজ পড়ে আমরা বললাম যে এরকম এরকম ঘটনা আমি দেখছি আজকে ফেস করছি, তো কি অবস্থা? তো বলছে এরকম স্বাভাবিক হয়, তো তুমি এত একটু আগে আসার দরকার নাই, আজানের কি একটু আগেই আসো, কিংবা দেখা যাচ্ছে পাশের মসজিদে আজান দিলে এরপরে তুমি এসে আজান দাও, বাড়ির তো কাছে খুব একটা আগে আসার দরকার নেই। এখন পর্যন্ত আমাদের মসজিদে রাতে কেউ থাকে না, এবং অনেকে যখন অনেক রাতে কেউ ওদিক দিয়ে যাইতে দেখে বলছে কেউ উজু করতেছে কিংবা কেউ নামাজ পড়তেছে এরকম,
আসলে কারো মানে মহল্লার কেউ
না, না মহল্লার কেউ
দেখতে। তো এটা ছিল আপনার দ্বিতীয় এক্সপেরিয়েন্স যেটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। তো আর কোন এক্সপেরিয়েন্স কি আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
এখন যেটা বলবো, আমি আপনাকে আগেও বলছিলাম আমাদের বাসার পাশে যে পুকুরের ঘটনাটা, যেখানে আমার ভাবির প্রজেস্ট হয়েছিল পাশে একটা পুকুর ছিল, এখন সেই ঘটনাগুলো বলছেন। তো পুকুরটা নিয়ে অনেক বড় কয়েকটা ঘটনা আছে, এখন পর্যন্ত চলে আর কি, মাঝে মধ্যে এরকম হয়। প্রথম যে বড় ঘটনাটা, এটা 2005 দিকে হয়। এর আগে পুকুরটা খুব কমই ইউজ হতো, এমনি মাছ চাষ করতো খুব কম, জেলেরা নামতো কুরবানির দেশ সময়। তো স্বাভাবিক অবস্থায় গ্রাম অঞ্চলে কুরবানি দেওয়ার পরে গরু যে ভুঁড়ি বা উদ্দিষ্ট পরিষ্কার করা যায় এইগুলো ব্যবস্থাগুলো মহিলা মানুষেরা পুকুরেই করে থাকে সাধারণত। তো ওই পুকুরে করতেছে, হঠাৎ করে পুকুরে অনেক বেশি ঢেউ, সাগরের মতো ঢেউ হচ্ছে, বাতাস হচ্ছে অনেক, বাতাস হয়ে যাচ্ছে, তারপরে ঘূর্ণিঝড়ের মতো এক পর্যায়ে।
আশেপাশে বাতাস ছিল নাকি?
আশেপাশে না, শুধু পুকুরের মধ্যে চলছে ওই যখন। এবং আর একটা বিষয় হলো যে ওই যে মানে যে কন্যারে ভাবির ইফেক্টটা বা পয়জনটা হয়েছিল, ওই পাশে যে বাড়ি দুগুলো ছিল ওই বাড়ির লোকজন গুলো ওই কন্যারই কাজগুলো করতেছিল,
ধোয়াধুই করছিল।
হ্যাঁ হ্যাঁ, ধোয়াধুই করছিল গরু। তো এরকম অবস্থায় দেখে ওই জায়গা থেকে ঢেউটা উঠে, ওই জায়গা থেকে ঢেউটা উঠে এবং পুরো পুকুর আস্তে আস্তে ঢেউটা হয়। এরপরে ঘূর্ণিঝড়ের মতো বাতাসে পুরো পুকুরের এরিয়াটা ঘূর্ণ দেওয়ার পরে পাশে একটা তাল গাছ ছিল, তাল গাছে ওখানে যায় স্টপ হয়ে যায়। আর একটা কথা
এটা একটু জিজ্ঞেস করি যে পুকুরের পানির মধ্যে কি কোন ঘূর্ণি পাকের মতো হয়েছিল?
ওই ঢেউ হওয়ার পরে, পাকের মতো হওয়ার পরে ঘূর্ণিঝড়টা বাতাসে আর কি পরিণত হয়েছিল তখন।
আচ্ছা, একটা জিনিস এখানে আছে, আপনি বলছেন 2005 সালের দিকের ঘটনা, ঠিক ওই সময়ে পত্রপত্রিকায় বা কোথাও কি দেখেছেন আপনি যে কোনো জায়গায় ভূমিকম্প হয়েছে বা সুনামির কোনো কিছু খোঁজ খবর পাওয়া গেছে কোনো কিছু কি? কারণ আমরা যেটা জানি যে 2004 সালে একটা অনেক বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছিল যেটার ফলে একটা সুনামিও হয়েছিল, লাখ লাখ লোক মারা গিয়েছিল যে শ্রীলঙ্কাতে, বাংলাদেশে আসেনি। কিন্তু ভূমিকম্প যদি হয় সেক্ষেত্রে পুকুরের পানি এভাবে কিন্তু মানে ঢেউয়ের সৃষ্টি হয়ে যায় অনেকটা, যেরকম 2004 সালের ঘটনায় বাংলাদেশের অনেক পুকুরে, ইভেন ঢাকা শহরের অনেক পুকুরে ওই ধরনের ঘটনা ঘটেছে। সো আমি জানি না যে পুরো ঘটনাটা আদৌ কি ভৌতিক কোনো কিছু নাকি এটা জিওলজিক্যাল কোনো কিছু বিষয় হতে পারে।
ঠিক আছে সোমন ভাই, কিন্তু পাশেও তো আরো দুটো পুকুর ছিল।
আচ্ছা
ওই দুইটা তো, হ্যাঁ হ্যাঁ
ওকে, দিস ইজ দ্য পয়েন্ট।
হ্যাঁ ওই দুইটা পুকুরেও তো এই সমস্যা গুলো হয়।
ওইখানে কোনো ধরনের কোনো কিছু
না, কোনো ধরনের কিছু হয়নি, শুধু ওই জায়গাতেই।
আচ্ছা
পরে আমি আরেকটু বলি নাই আপনাকে আগে, এবং আমি যতদূর জানি আমাদের এলাকা নাকি আগে একটা হিন্দু এলাকা ছিল বা কুমার পরিবারটা থাকতো, এর কিছুদিন পরে আমরা পুকুর মাটিও কাটছিলাম, তো মাটির অনেক ধরনের জিনিসপত্র, মাটির যে বাসন টাসন গুলো ছিল আগের আমলে ওগুলোও পাওয়া গেছে। ঘটনাটা ঘটার পরে তখন খুঁজে আইডিয়া করে নিছে হয়তো বা হিন্দু কোনো কিছু এই জায়গায় ছিল বা থাকতো, কিংবা আমাদের দাদির কাছ থেকে ফুফুর কাছ থেকে গল্প শুনছে এই পুকুরটাতেই নাকি আগে নৌকা উঠতো, তারপরে শিকল দেখা যাচ্ছে, বিভিন্ন রকমই ছিল, মানে বিলের সঙ্গে বা নদীর সঙ্গে একটা যোগ ছিল, বেরিকের দ্বারপর আস্তে আস্তে বাড়িঘর হয়েছে, পুকুর হয়ে পরিণত হয়েছে, তো এই জায়গায় নাকি এরকম একটা সমস্যা আগে থেকেই হতো। তো এরপরে মাঝে মাঝে অনেকদিন গ্যাপ ছিল, কিন্তু ওই পুকুরটাই কেউ ইউজ করতো, কিন্তু এগুলা কাজে ইউজ করতো না, বাসা বাড়িতেই করতো, কিন্তু হঠাৎ এরকম হওয়ার কারণে যখন কুরবানির সময় যে সমস্যাটা হয়, মানে গরুর যে উদ্দিষ্ট ভুড়িগুলা ধোয়া পাকলা করার জন্য, তখন এই সমস্যাটা দেখা দেয়।
এই ঘটনাটা আপনি যেটা বলছেন যে গরুর ভুড়ি টুড়ি এগুলো ধোয়ার সময় যে, এটা কি আরো কয়েকবার ঘটেছে?
না ওইটাই ফার্স্ট, ওইটাই ফার্স্ট, এবং ওই তখন থেকে মানে এর আগে কেউ ওই খাত খুব কম ইউজ করতো, এবং মানে ওই যেখানে এগুলো ধুইতে গেছে ওইখানে কেউ নামতো না,
আগে এগুলো ধুইতো না,
না ধুইতো না, শুধু
প্রথম ধুতে গেছে।
এবং আগে যে বললাম যে হিন্দু সম্প্রদায় ছিল, ওদেরই একটা গড়া একটা ঘাট ছিল, মানে ইটির আগে এসে পুরনো ছোট ছোট তার কোন ইটলা ছিল, যে সিস্টেমে যে ঘাটগুলো ওই ঘাটেই সবাই করতো, কিন্তু ওই জায়গায় কেউ ইউজ করতো না, কিন্তু ওইবার ওই বাড়ির পাশে মানে ওটা সহজ মনে করে হয়তো ওদের বাড়ির ক্ষেত্রে এই সাইডটা সহজ, এখানে আমরা ধোয়া পাকলা করি, তো ওই তখন এই সমস্যাটা দেখা যায়। ভর দুপুর বেলা কেউ পুকুরে খুবই কম নামে, এবং বিশেষ করে শনিবার আর মঙ্গলবার এই ঘটনাগুলো দেখা গেছে ঘটছে, ওই জায়গা থেকে এরকম পানি ঢেউ হচ্ছে, তারপরে ঘূর্ণিঝড়ের মতো উঠে চলে যাচ্ছে দিনের বেলা এই ভর দুপুরে, কিংবা দেখা যাচ্ছে একটা মাথার মতো উঠে মাথা লাগা দিচ্ছে, চুল দেখা যাচ্ছে, শুধু মাথা দেখা যাচ্ছে না, এরকম আর কি ঘটনাগুলো ঘটছে পুকুরের মধ্যে।
আচ্ছা আপনি যেটা বললেন যে মাথা দেখা যায় কি বড় মাথার মতো উঠে, এইটা এই ঘটনাটা কি?
এই ঘটনা শুনছে আমার আম্মুর কাছ থেকে, সে নিজে বলছে, তো সে তার যখন বিয়ে হয় ওই এলাকাটা তখন শুনছি যে জঙ্গল ছিল, বিভিন্ন রকম বেত গাছ বা চিতাবাগ দেখছি, এবং তখন ওই পুকুরটা টোটালি ইউজ হতো না, একবার কচুরি পানা ভরা থাকতো, দেখা যাচ্ছে কেউ মাছ ছাড়লে মাছ দেখা যাচ্ছে অনেক বড় মাছ হয়ে গেছে, কেউ জানতো না যেখানে মাছ হয়ে গেছে, এরকম একটা ইউজ হতো না। তো তখন আস্তে আস্তে মানে যখন একটু স্বাভাবিক অবস্থায় হয় বা পরিবর্তন হয়, তখন পুকুরটাতে মাছ চাষের জন্য পরিষ্কার করা হয় সবকিছু, কচুরি পানা পরিষ্কার করা হয়। এর কিছুদিন পরে আম্মু বিয়ে হয়ে আসে, তো আম্মু বলে তখন আম গাছ ছিল, আমের সিজনও ছিল তখন আম বাগানে, যে আম পাকছে কিনা কিংবা আম পড়ছে, এরকম একটা দুপুরের টাইমে তখন গাছের ছায়া ছিল, বাতাস হচ্ছে, এই অবস্থায় গেছে ওই জায়গায় দেখার জন্য যে কি অবস্থা, এবং ওর পাশেই নাকি একটা কাকি ছিল হিন্দু সম্প্রদায়ের, ওনার বাসিটা একটু পাশে, উনি ওই জায়গায় গরু কে নিয়ে আসছে ওই ঘাস পাতা পাতা গুলো খাওয়ানোর জন্য। তো দুইজন এরকম গল্প করতেছে,
আম্মা আর পাশের বাড়ির
কাকিটা। হ্যাঁ
ওকে,
এখন আম্মা একটু সাইডে ছিল, সাইডে ছিল, বলেছে কাকি তুমি কি করো এই জায়গায়, কি জন্য আসছো, বা আমি তো নতুন কি আসো বিষয়ে জানার জন্য গেছি,
জাস্ট আলাপ করছিল।
হ্যাঁ হ্যাঁ, আম্মা বললাম জানার জন্য গেছি, যে তারা তো পুরাতন লোক এই জায়গা, আর ওই ভালো জানো। তো হঠাৎ করেই দেখে ওই পুকুরের ওই কন্যাটাতে আম গাছটা এই পাশে আম মানে ত্রিভুজের মতো আর কি জায়গাটা অবস্থান, তখন ওই পুকুরের মাঝখান থেকে মানে ত্রিভুজের এক কন্যার থেকে ওই মাথার মতো একটা কিছু উঠছে, বিশাল আকারের মাথা চুলে থাকা, দিনের বেলাতে ভর দুপুরে, তখন তো ওইটা বললাম পরিবেশ তো ওইরকম ছিল, একটা আমরা মা সাইড থেকে দেখতেছে, সে বুঝতেছে না যে সামনে মাথা না, ফেসটা কোন দিকে বোঝা যাচ্ছে, তো সে নাকি তাকাইছে মাথা ছাড়ানোর পরে ওই কাকিরার দিকে তাকাইছে,
ওই মাথাটা যেটা পুকুর থেকে,
হ্যাঁ শুধু মাথাটাই। আকৃতির মতো বলতেছে, অনেক বড়
থেকে তাকিয়েছিল ওই আপনার কাকির দিকে,
কাকির দিকে, হ্যাঁ বলতেছে কাকির দিকে তাকিয়েছিল। কাকি এখন পরে ভয়ে বলছে, মা তুমি চলে যাও, তোমাকে পরে আমি বল সবকিছু বলবো না, তুমি এই দিকে আসো না। তাই সে বাড়িতে চলে যায়, বলো যে তার ওই দিন রাত থেকে জ্বর হয়, অনেক গায়ে জ্বর হয়, সাত দিনের মাথায় সে মারাও যায়। আম্মু যে বলছিল ওই জায়গায় ছিল, আমরা দুজনেই দেখছি। তো তখন ওই জিনিসটা তার আবার উদ্ঘাটনের জন্য কি হয়েছিল বা কি, ওরা স্বাভাবিক অবস্থায় নিছে, যে জ্বর তো স্বাভাবিক হইতেই পারে, গ্রামের মানুষ খুব একটা ডাক্তার দেখায় নিম্ন নর্মাল ওষুধ খাওয়াইছে।
ওই দিন থেকেই উনি জ্বরে আক্রান্ত,
ওই দিন থেকেই, মানে দুপুরে ঘটনা হয়েছে, রাত থেকে জ্বর হয়েছে।
আচ্ছা আচ্ছা।
পরে আম্মু খুলে বললো যে আমি কি জন্য জ্বর এটা তো জানেন, আমরা দুজনে এটা দেখছি, দেখে চলে গেছে, যে বলছে আমার দিক তাকাইছে, সে এতটুকু বলছে। লোক শুনছে যে ওই জিনিসটা না খারাপ একটা জিনিস ছিল, তো ওনার দিক তাকায় দেখছে এবং সেটা ভয় দুপুরে ছিল। এবং ওই কবিরা যেটা বলছে যে ওই রাশিটা নাকি, রাশির একটা ব্যাপার আছে,
আচ্ছা
ওটা নাকি মিলছিল, এর জন্যই তার সমস্যাটা হয়।
ওকে,
পুকুরটা সুমন ভাই সর্বশেষ এখন পর্যন্ত লাস্ট যে ঘটনা ঘটে, তখন বাড়িতেই ছিলাম। তো আমার এক চাষি ওরকম ওই বাড়িতে আর কি বিয়ে হয়ে নতুন আসছে, তো দিনটা ছিল আমার মনে আছে মঙ্গলবার। তো আমরা সবাই ঘটনাগুলো জানি, কিন্তু সে নতুন আসছে তাকে ঘটনাগুলো আমরা ইচ্ছা করেই বলিনি, যে কয়েকদিন চাকের পরে কিংবা সে যদি এই
ঘাটে আসতে জানো ভয় পেয়ে যেতে পারে।
সে হঠাৎই মানে একদিন দুদিন হতে হতে টিউবওয়েলে পানি না থাকার কারণে হোক বা যেকোনো কারণে সে ওই পুকুরে গোসল করার জন্য গেছে। তখন হালকা টিপ টিপ বৃষ্টি হচ্ছিল আমার মনে আছে। তো আমি তখন আসছি, হঠাৎই দাদিরা ডাকতেছে, আমার আম্মুকে ডাকতেছে, যেহেতু আমার আম্মু এই সম্বন্ধে অনেক কিছুই জানে। কি হয়েছে চাষির, আমার গিয়ে দেখছি কিছু আঁশের মতো, তখন চুলবুনো হচ্ছে না, আঁশ গাছের শিকড় চিকন এরকম আর কি, আঁশের মতো দেখা যাচ্ছে, আবার কাপড় ছেঁড়া এরপরে আমরা গেছি। এরপরে যাওয়ার পরে কি হয়েছিল, দাদি এরকম পুকুরে গোসল করতে গেছি, বৃষ্টি হচ্ছে, আমি বললাম আমিও তো আপনি গোসল মানে তখনও পুকুরে নামি নাই, জাস্ট হাত মুখ ধুচ্ছে, যেরকম অবস্থায় দেখি আমি বাজার থেকে আসছিলাম, দেখে বাসার মধ্যে গেছি, এর মধ্যে এই ঘটনা ঘটে গেছে। আমার বাঘটা খেয়াল আছে মঙ্গলবার ছিল, ওই দিন টিলপি বৃষ্টি হচ্ছিল, আশপাশে এরকম নীরব। বললাম তাহলে কি হয়েছিল ঘটনাটা, খুলে বলেন তো। বাসটা পোতা থাকে হয়তো বা এটার মধ্যেও বাইতে থাকতে পারে, আপনি হয়তো বা ভুলেও মনে করতে পারেন, বলতেছে না এত নিশে তো আর কিছু নাই, স্বাভাবিক অবস্থা। আমরা যদি পুকুরে ঘাট বা কাঠের কোনো কিছু দিয়ে গোসল করার জন্য ব্যবস্থা করি, পুকুর আর পানির প্রথমেই আর করা হয়, এরপরে না আমরা মাছ খানি, কিন্তু মাছ খানি
মানে ভয়।
বিরতির সময় হয়ে গেল, ডর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সাউন্ডে রয়েছে লোবান, অন দ্য স্পট থেকে আমার টিম মেম্বার সুমন ও রেহান। এ পর্বে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে রয়েছে বিপ্লব, সানি, বেলায়েত এবং চন্দন। যাবার বেলায় আপনাকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। যারা ডর শুনছেন তাদের সবাইকে বলছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে স্টোরি লিখে পাঠাতে চান, ডরের ব্যাপারে যাবতীয় তথ্যাবলী জানতে চান, তারা চাইলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। ফিরে আসব ঠিক 4 মিনিট পর। ডর জানাচ্ছি ডরে। রাত অনেক গভীর এবং
ডরের রেসিপি মেনে যারা শুনছেন তাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ডর বাংলাদেশের রেডিওর ইতিহাসে এমন একটি শো যেটি প্রথম হন্টেড প্লেস ভিত্তিক শো। আমরা প্রতিটি অনুষ্ঠান বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন এলাকায় যেখানে ভৌতিক সব ঘটনা ঘটে সেরকম ঘটনাকে কেন্দ্র করে সেরকম জায়গায় গিয়ে অনুষ্ঠানটি ধারণ করি। আমরা বিলিভ করি স্থান কাল পাত্র ভয়ের অনুভূতি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই ডরের রেসিপিটি আরো একবার মনে করিয়ে দিচ্ছি। অন্ধকার ঘর, জানালা খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং নিশ্চিতভাবেই একা আপনি শুনছেন। শুনে দেখুন আমরা যে বলি ডর মানে ভয়, সেই ভয়টি সত্যি সত্যি আপনি পান কিনা। ফিরে যাচ্ছি আবারও ঠিক সেই জায়গাটিতে যেখান থেকে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
সে গোসল করতে করতে বুক পানি পর্যন্ত চলে গেছে, গোসল করে উঠে আসতেছে, এই সময় ওই জায়গা থেকে টানতেছে
এরকম নাকি ঘটনাটা এরকম ছিল যে কাপড় ধরে যদি কেউ টানতে থাকে কন্টিনিউস, এটা কিন্তু একটা বোঝা যায়, আর কোনো কিছুর সাথে আটকে থাকলেও বোঝা যায়। আটকে থাকলে হচ্ছে যখন আমরা টান দিব তখন বিপরীত দিকে আরেকটা টান পাবো, কিন্তু ঘটনা হচ্ছে যে আরেকটা যদি কেউ কন্টিনিউ টানতে থাকে এটা কিন্তু আবার অন্যরকম
বোঝা যাবে যে ওই দিক থেকে কেউ টানতেছে।
হ্যাঁ রাইট, তো ঘটনাটা কোনটা ছিল, নিচে থেকে কেউ টানছে বারবার
টানছে? কারণ তখন তো বললাম তখন তো পুকুরে মাছ টাছ চাষ করতো, জেলেরা জালও টানতো, তো ওই যখন বুক পানে ওই জায়গায় তো মানে খাটলাটা ছিল না, ছিল একবারে উপরে, তো ওই জায়গায় তো কোনো কিছু বাঁশ বা কোনো কিছু পুতারও কোনো ব্যবস্থা নাই, কারণ জেলেরা ওই দিক দিয়ে মাছ টানে, জাল টানে, কোনো কিছুই বাঁধে না, তাদের সমস্যা
ওই জায়গাগুলো
ফ্রি থাকে। তো তখন বলতেছে টানতেছে, আস্তে আস্তে আমি উপরে আসি, আমার নিচে টানে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি সেরকম মাস্টার্সের মতো মনে হয়েছে, আপনি হাত দিছিলেন নিচে যে হয়তো কোনো মাছ, আমাদের জানা মতো এরকম বড় মাছও নাই পুকুরে, আপনি কাপড় ধরে টানবে, মানুষের কাপড় ধরে টান ওই না, আমি হাত দিছি কিন্তু হাত বুঝতে পারতেছে না। যখন আমি আস্তে আস্তে উপরে চলে আসি টানের গতিটা আরেকটু বাড়তেছে, জোরে টানতেছে, পরে সে না পেরে হাত দিছে পায়ে যে কি টানতেছে, তখন তার কাছে মনে হচ্ছে চুল, চুল যেরকম মাথার চুল পেঁচাইলে পায়ের সাথে যেরকম হয় এরকম বিভিন্ন রকম আশটাস হইতেও পারে, ভালোভাবে দেখছেন তো, না মনে হয়েছে কেউ মাথা চুল পেঁচাইয়ে টানলে যেরকম হয় এরকম টানতেছে, মানে চুল দিয়ে পেঁচাই টানতেছে এরকম আর কি। এক পর্যায়ে সে হাতও দিছে, তখন মনে হয়েছে কেউ মানে হাতের বড় বড় নখের মতো মনে হয়েছে তার কাছে, যখন আরো উপরে আসছে হাঁটু পানিতে চলে আসছে তখন নখের মতো মনে হচ্ছে যে বড় বড় নখ তার ধরছে, এমনকি পায়ে দাগও দেখছি, পায়ে
নখের দাগ আপনারা দেখেছেন?
হ্যাঁ, রক্ত বের হচ্ছে, একটু হালকা টানের মতো আছে পায়ে দাগ দেখছি, এবং কাপড় একটু ছেঁড়া পাইছি। তো বলছে ছেঁড়া ছিল, পরে দাদি তো অনেক বকাবুকি করলো, আগের মানুষ তুমি গেছো পিছনে নতুন মানুষ ওই জায়গায়, তো আবার দুপুর বেলা এরকম তুমি আর যাবে না, সমস্যা হইতেই পারে। পরে আমরা স্বাভাবিক অবস্থায় দাদিরা আমার আম্মুরা যেটা আলোচনা করে বুঝলো যে ওইটা ওই জিনিসটার কাজই, যেটা এর আগে তারা দেখছে,
তারা দেখেছিল এবং একজন মহিলা মারাও গেছে।
হ্যাঁ হ্যাঁ, মহিলা মানে অনেক আগে, কিন্তু তারা জানতো, তারা তো আগের মানুষ,
কিন্তু সর্বশেষ এই ঘটনা,
সর্বশেষ এই ঘটনা।
পুকুরটা এখনো কি অনেকটা পরিত্যক্ত অবস্থাতেই থাকে?
না, এখন ইউজ হয় কিন্তু গোসল খুবই কম করে সবাই, এবং এই বার গুলাতে
এবং ইউজ করে কিন্তু একটু সাবধান হয়ে,
সাবধান হয়ে ইউজ করে।
তো ওকে, আপনার এত দূরে এসে আপনার এই ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের সঙ্গে, এবং বিশেষ করে এই পুকুরের ঘটনাটা আমি যখন শুনছিলাম আমার একটা পর্যায়ে মনে ছিল যে কোথায় যেন হয়তো বা আমি কিছু লজিক খুঁজে পাবো, কিন্তু যখন আপনি বললেন যে সেম সময়ে এই পুকুরে উতাল পাতাল হচ্ছে অথচ পাশের পুকুরগুলো একদম নীরব, কোনো ধরনের কোনো কিছু চিহ্ন নাই, বিষয়টা আসলে অস্বাভাবিক। আর আরেকটা বিষয় যেটা পুকুর থেকে আপনি বলেছেন যে উঠে মাথার মতো কিছু একটা তাকিয়েছে, জাস্ট এইটা যদি একবার ইমাজিন করা যায়, একবার যদি ইমাজিন করে এই দৃশ্যটা, ডেফিনেটলি ভয় গায়ের পশম দাঁড়িয়ে যাবে।
হ্যাঁ,
ওকে, অনেক ধন্যবাদ স্বামী ভাই আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, এই মুহূর্তে আরো একজন আছে আমাদের সঙ্গে যিনি তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন, সো রেহান চল আমরা তার কাছেই চলে যাই। প্রথমে ভাই আপনার নামটা একটু জানতে চাই আমরা।
আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন।
ওকে, আপনি কোথায় থাকেন এবং কি করেন?
আমি থাকি বরপা এলাকায়, আমি লেখাপড়াও করি, পাশাপাশি একটা ব্যবসা করি।
আচ্ছা, ওকে বেলায়েত ভাই, তাহলে আমরা সরাসরি আপনার ঘটনার দিকে যাই, যে কি ধরনের ঘটনা আপনি আপনার লাইফে মানে দেখেছেন বা আপনার আশেপাশে ঘটেছে, তো সেগুলো আমরা একটু শুনতে চাই।
জি, প্রথমে আমি আমার মায়ের মাকে নিয়ে একটা ঘটনাটা শেয়ার করতে চাই।
প্লিজ, কবের ঘটনা এটা, কতদিন আগে ঘটেছে?
এটা প্রায় আরো এক দুই বছর আগের ঘটনা।
কোথায় ঘটেছে এটা?
ঘটনাটা ঘটছে রূপসী,
রূপসী
এলাকা।
আচ্ছা,
তখন আমাদের বাসা রূপসী ছিল। যখন রূপসী থাকতাম, আমার মা আমাদের আমাকে আর আমার বোনকে ঘুম থেকে উঠাইতো, ডাক দিয়ে উঠাইতো, তারপরে বলতো যে নামাজ পড়তে, ওনার সাথে জিকির করতে। মানে একটা মানুষ যখন কথা বলে স্বাভাবিকভাবে, ওই স্বাভাবিক কথাটাও বোঝা যায়, আর যখন কোনো প্যারানর্মাল জিনিস তার উপর ভর করে ওই কথাটাও বোঝা যায়।
আচ্ছা,
তখন ওনার সাথে ওনার কথা মতো চলতাম, নামাজ পড়তাম ওনার সাথে, রাত্রে তিনটা বাজে দুইটা বাজে ওইটা জিকির করতাম। তারপরে আপনার উনি আমাদের অনেক কথা বলতো যে অন্য কোন খারাপ জিন তোদের ক্ষতি করতে পারবে না, তোদের আমি দেখে রাখি সব সময়।
মানে আমি বুঝলাম না, তার মানে কি আপনার মার উপর কোন ধরনের কোনো কিছু জিনের,
মানে সাথে যে কোনো একটা ভালো জিন আছে?
আচ্ছা, সেটা ছিল আপনার মায়ের সাথে?
মায়ের সাথে ছিল।
আপনারা ধারণা করতেন যে এই ধরনের কথাগুলো আপনার মায়ের মাধ্যমে ওই জিনই আপনাদেরকে বলছে?
হ্যাঁ।
ওকে, তারপর?
তারপর এইভাবে মানে এক দুই বছর কেটে গেছে, এবং স্বাভাবিক ভাবে কথা বলতো সব সময়, নামাজের কথা বলতো, কোরআন শরীফ পড়তে বলতো, সব সময় ওনার কথা মতো চলতাম। তারপরে একদিন রাত্রে মা তিনটা বাজে ডাক দিছে, ডাক দেওয়ার পর বলছে যে ওনার সাথে জিকির করতে। তখন আমাদের চোখের মধ্যে তখন ঘুম ছিল আর কি, যার কারণে রাইগা বলছি যে কিসের জিন টিন আসছে। এই কথা বলার পর আমাকে মানে শরীরের যত জোর আছে, শরীরের জোরে একটা ফাপড়া মারছে।
আপনার মা?
আমার মা।
ওকে,
তারপর মানে আমি আর কিছু বলি নাই, ভয়ে মার সাথে জিকির করছি। জিকির করতে করতে কখন ঘুমাই গেছি মানে নিজেও বলতে পারবো না। এইভাবে অনেকদিন চলে গেছে। চলে যাওয়ার পর আমাদের রূপসী বাসা থেকে মানে বরপা চলে যাব আর কি। আর বরপা চলে গেছি, বরপা চলে যাওয়ার পর রূপসী যেমন হইতো বরপাও তেমন হইছে, তেমন মানে কথাবার্তা ভালোই বলছে। তারপর আমার খালা নানি ওদের কথা বলতো যে ওদের বাসায় এমন, তোর নানারে দেখে আসছি এইমাত্র, এসব কথা বলতো। বলার পর এমন ভাবে যাইতেছে যাইতেছে বরপা বাসায় গেছি, তিন চার মাস হয়ে গেছে, আমার বোনের বিয়ের কথা চলতেছে, মানে আমার খালারাই আমার বোনের বিয়ের মানে ব্যবস্থা করছে। আমার মার অনেক আশা ছিল বা ইচ্ছা ছিল যে মেয়ের বিয়ে হইব, একটা ভালো ছেলের কাছে বিয়ে হইব। চার মাসের মাথায় আস্তে আস্তে একটা মানুষ যেভাবে কথা বলে, সবসময় কাজ করে, ওই জিনিসটা দেখা যাইতেছে না। সবসময় দেখি চুপচাপ বসে থাকে।
কে? আপনার মা?
আমার মা।
আচ্ছা,
চুপচাপ বসে থাকে, কোনো কাজ করে না, মানে স্বর্ণের মতো পরিষ্কার করে রাখতো আমাদের ঘর আর কি আমার মা। তারপর দেখি যে কোনো কাজ করে না, চুপচাপ বসে থাকে, ভাবছি যে অসুস্থতার কারণে এমন হয়েছে। তারপরে মানে মহিলা মানুষ দেখতে পারতো না।
আচ্ছা,
আমার মামিকে অনেক গালাগালি করতো, মামিকে দেখতে পারতো না, তারপরে আমার আব্বাকেও দেখতে পারতো না। আমাদের সাথে এমনি কথা বলতো, যেমন একটা মানুষ সবসময় যদি চুপ হইয়া বসে থাকে, এক ধ্যানে, কোনো কথা নাই, কোনো কাজ নাই, এক ধ্যানে বসে থাকে, তাকে দেখলে নিজের কাছেও কিন্তু খারাপ লাগে। তারপর গিয়া যখন মাকে ডাক দিতাম, যেমন একটা মানুষ ধ্যানে ছিল, ওনাকে ডাক দিছি, হু কইরা উত্তর দিছে। তারপরে বললাম যে গোসল করবেন না, খাইবেন না, এমন বলার পরে রাইগা যাইতো। এই এমন দেখতে দেখতে অনেকদিন চলে গেছে। চলে যাওয়ার পরে নানির বাসায় জানাইছি যে নানি এমন এমন, মা তো কোনো কাজ করে না, খায় না, না খাইতে খাইতে তো শুকা যাইতেছে। তারপর নানির বাসা থেকে আমার দুই খালা আসছে, খালা আইসা আমার মাকে নিয়ে গেছে নানির বাসায়। তারপর ওই জায়গায় কবিরাজ দেখাইছে অনেক, তারপর বলছে যে সাথে যেই জিনটাই আছে ওইটা রক্তের সাথে মিশে গেছে।
আচ্ছা, কবিরাজ বললো?
কবিরাজ বললো।
এই সময় আপনারা কোনো ডাক্তারের কাছে যাননি, ডাক্তার দেখাননি?
না, এই সময় কোনো ডাক্তারের কাছে যাইনি,
কিন্তু
কারণ আমার মাকে এই জায়গা থেকে মানে আমার নানির বাসা কেরানীগঞ্জ বিক্রমপুর ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় কবিরাজ দেখাইছে। তারপর আমরা ওই আমি আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, এদিকে আমিও আমার মানে লেখাপড়া, তারপরে যে ব্যবসাটা এটা মানে চালাই যাইতেছি। মার খবর নিতাম ফোন করে, খালারা বলতো যে কবিরাজ দেখাইতাছি, কবিরাজ বলছে যে মনে মন রক্তের সাথে মিশে গেছে, দুই তিনটা কবিরাজ দেখাইছি।
তারপর কি হলো?
এই তিন চার দিন আগে আমি নিজেই যাইয়া আমার মাকে নিয়ে আসছি, যখন আনতে গেছি ওই দিন আবার আমার মা বটি আছে না, বটি নিয়া আমার নানির বাসার মানে চেয়ার, খাট, তারপরে আলনা এইসব কোবাইছে, কোবাই কাটা ফেলছে। এই তিন চার দিন আগের কাহিনী বলতেছি আর কি।
তিন চার দিন আগে যেহেতু ঘটেছে, দ্যাট মিন্স ওই জিনিসটা তার মধ্যে এখনো আছে।
এখনো আছে,
কিন্তু মানে আমি জানি না যে এটা কতটুকু মানে আপনারা কবিরাজের পেছনে।
আমার মাকে বাসায় আইনা একটা, আমি নিজে একটা কবিরাজ আনছি। কবিরাজ আনার পর কবিরাজরে দেখাইছি, কবিরাজরে দেখানোর পরে হাতের বাম হাতে মানে একটা কামড় দিছে আর কি, আস্তে একটা কামড় দিছে। কামড় দেওয়ার পরে আমাকে বললো যে সাথে একটা মহিলা জিন আছে, কালের দৃষ্টি যেটা বলে আর কি, মহিলা জিন আছে, জিনটা হইতাছে খুব সম্ভবত বোবা।
আচ্ছা,
তারপরে কবিরাজকে বললাম যে মার সাথে যেটা আছে, যে জিনটা আছে, জিনটা মার কাছ থেকে সরাই দিতে হইব। তারপর কবিরাজকে বাসায় নিয়ে গেছি, ওর মাকে সাথে করে বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যাওয়ার পর কবিরাজ যে বাসাটা দেখছে হাইটা, যে বাসায় কিছু সমস্যা আছে, তারপর বাসাটা বন করে দিছে। আর আমার মাকে একটা তাবিজ দিছে, আর একটা ছোট কাগজের মধ্যে পাউডার জাতীয় আর কি একটা ওষুধ দিছে। বলছে যে ওষুধটা পানি দিয়ে গুইলা খাওয়াও, খাওয়াইলে 5 মিনিটের ভিতরে ঘুমাই যাইব, আর যখন ঘুম ভাঙবো তখন আগের মতো স্বাভাবিক ভাবে কথা বলবো। তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠছে, আগে যেমন কথা বলতো না, একদিনে থাকতো, এখন কিছুটা স্বাভাবিক ভাবে কথা বলে।
আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন আপনি যে কবিরাজের কাছে সর্বশেষ যেই ট্রিটমেন্টটা উনি পেয়েছেন, সেই ট্রিটমেন্টের দ্বারা আপনাদের মনে হচ্ছে যে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু তিন চার দিন আগে আপনার নানির বাড়িতে উনি একটা ইনসিডেন্ট ঘটিয়েছে, অনেক কিছু কুপিয়ে কেটে ফেলেছে, কবিরাজের ওষুধ খেয়েছে মাত্র 2 দিন হলো, তারপর আমরা জানি না কতটুকু রিকভার হয়েছে বা কিছু, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হয়েছে। ওকে, তারপরে আমাদের সাজেশন থাকবে আমরা রেহানের তরফ থেকে,
অবশ্যই
নেক্সট টাইম আপনারা কবিরাজের কাছে না গিয়ে একবার কোনো মেন্টাল ডক্টরের কাছে আপনি যেতে পারেন, কি রেজাল্ট আসে সেটা দেখাটা মনে হয় একবার হলো আপনার চেষ্টা করা উচিত।
তো ভাইয়া, আপনার আরো কিছু এক্সপেরিয়েন্স এর কথা আমরা শুনেছিলাম, এবারে আপনার কাছ থেকে শুনি আপনার নিজের সাথে বোধহয় এবারের ঘটনাটা যেটা ঘটেছে।
আমার নিজের সাথে যে ঘটনাটা ঘটছে, আরো 1 বছর আগে মসজিদে থাকতাম, মসজিদে কাজ করতাম।
আচ্ছা,
মানে মসজিদের খেদমত আর কি, আমার কাছে ভালো লাগতো।
আচ্ছা,
তারপর হুজুররা এলাকার সবাই আমাকে পছন্দ করতো, তারপর আমি হুজুরের সাথে বেশিরভাগ সময় থাকতাম, এবং কি রাত্রে হুজুরের সাথে থাকতাম।
আচ্ছা,
তারপর একদিন এশার নামাজের পর হুজুরের সাথে হুজুর রুমে গেছি, তারপর নামাজের পর আর অনেক মুসল্লি আসে হুজুরদের সাথে কথা বলে, কথা বলতে বলতে রাত্রের 10:11 বেজে গেছে।
আচ্ছা,
তারপর মুসল্লিরা চলে গেছে, চলে যাওয়ার পর মানে খাওয়ার জন্য বসতে বলছে।
আচ্ছা,
তারপর হুজুরের সাথে খাওয়ার জন্য বসছি, ভিতর দিয়ে দরজা লাগাই দিছি, লাগাই দেওয়ার পর মসজিদের ভিতরে যে 2টা কেসি গেট আছে মসজিদে ঢোকার জন্য, তোরা কেসি গেট আমি নিজে তালা মারছি, মসজিদের ভিতরে কেউ নেই, আমি আর হুজুর স্যার,
পুরো মসজিদে আপনি আর সেই হুজুর স্যার,
আমি আর হুজুর স্যার আর কেউ নেই।
আচ্ছা,
তারপরে হুজুর রুমে ঢুকছি, ঢুকে মানে খাওয়ার জন্য বসছি, বসার পর হুজুর রুমে দরজা লাগাই দিছি ভিতর দিয়ে।
ওকে,
হুজুর আমি খাইতেছি, যেমন 4-5 নলা খাইছি, খাওয়ার পর একটা শব্দ পাইতেছি যে দরজার মধ্যে কেউ টোকা দিতেছে।
আচ্ছা,
হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর দরজার মধ্যে ঢুকে যান টোকা দিতেছে, হুজুর বললো যেটা কিছু না,
আপনি তো গেটও আটকে দিয়ে এসেছেন,
আমি বাইরে গেটও আটকে দিয়েছি, কেউ ঢুকার মতো মানে ক্যাপাসিটি নেই।
আচ্ছা,
তারপর হুজুর বলছে যে এটা কিছু না, তারপর খাইতেছি খাইতেছি এক পর্যায়ে দেখা যাইতেছে আওয়াজটা অনেক বাইরে গেছে।
আচ্ছা,
তারপর আমি ভয় পেয়ে গেছি, হুজুরে বলছি যে হুজুর আওয়াজ তো অনেক বেশি হইতেছে, হুজুর বলছে দরজা খুলে দেখ, আমি বলছি না আমার ভয় করতেছে, আমি খুলতে পারবো না, আপনি দেখেন, হুজুর মানুষ, আমি হুজুরকে কিভাবে বলি যে আপনি খুলে দেখেন, তারপরে ভয়ের কবলে পইরা আমি হুজুরকে বলছি যে আপনি খুলে দেখেন, আমি পারবো না আমার ভয় করে।
আচ্ছা,
এই কথা বইলা আমি খাওয়া থেকে উইটা খাটে বসে পড়ছি, তারপর হুজুরে রাজাদের নামের মতোই হইব, আমার সঠিক খেয়াল নাই, 3টা নাম বলছে যে কে আসছস, এখন খাইতেছি, এখন চলে যা, পরে আসিস। তারপর এই কথা শুনে তো আমার আরো বেশি ভয় করতেছে, তারপর হুজুর আমার বলছে যে খা, তখন ভাই বিশ্বাস করবেন আমার গলা দিয়ে ভাত নামার মতো পরিস্থিতি নাই।
আচ্ছা,
তারপর আমি আর খাওয়া দাওয়া করিনি, হুজুর খাওয়া দাওয়া করছে, তারপর আধা ঘন্টার মতো হুজুরের মধ্যে বসে ছিলাম, তারপর তেমন কোন আওয়াজ অনুভব করিনি।
আচ্ছা,
তারপর হুজুরে বললাম যে হুজুর কি হয়েছে, হুজুর বললো যে মনে মন আমার জিনি আমি পালি, আমার কাছে 3টা জিন আসছিল, হুজুরে বললাম যে আমি আজকের রাত্রে আপনার সাথে থাকবো না, আমার বাসায় দিয়ে আসেন, মসজিদ থেকে আমার বাসা 4-5 মিনিটের রাস্তা, হুজুর আমাকে বাসায় নিয়ে দিয়ে আসছে।
আচ্ছা,
তারপরে আর রাত্রে বেলা হুজুরের সাথে থাকে।
তারপর থেকে আপনি?
তারপর আর হুজুরের সাথে আমি থাকি না।
তো এই গেল আপনার আরেকটা এক্সপেরিয়েন্স। এছাড়া আর কোন
মসজিদে আরেকটা ঘটনা আছে?
এই মসজিদেই?
এই মসজিদেই।
আচ্ছা,
মানে আমার আগের ঘটনাটা যে হুজুরের সাথে ঘটছে, হুজুর আর হুজুরের ছেলে, যখন হুজুরের ছেলে হাফেজ মসজিদে থাকতো, হুজুর তখন বাসায় গেছে, হুজুরের ছেলে নামাজ পড়াইতো।
আচ্ছা,
তারপর মসজিদের যে মুয়াজ্জিন ওইদিন বইলা গেছে যে ফজরের সময় আসতে পারবো না।
আচ্ছা,
মেন গেটের চাবি মুয়াজ্জিনের কাছে থাকতো, মসজিদে ঢুকার যে গেটের চাবি মুয়াজ্জিন ওই চাবিটা আবার হুজুরের ছেলে কাছে দিয়ে গেছে।
আচ্ছা,
তারপর আমি আর হুজুরের ছেলে খাওয়া দাওয়া কইরা কেচি গেট লাগাইয়া দুটা লাগাইয়া লাইট সব অফ কইরা ঘুমাই রইছি।
আচ্ছা,
রাত্রে দুইটা তিনটা হইব, আওয়াজ শুনতেছি যে মসজিদের ভিতরে মুয়াজ্জিন এসে আজান দিতেছে।
আচ্ছা,
তারপর হুজুরের ছেলে উঠছে, উঠা লাইট জ্বালাইছে, হুজুরের ছেলের মানে চোখের মধ্যে ঘুম আর কি, ঘুমের ঘরে উঠছে যে নামাজ পড়াইতে হইব। ওঠার পরে উনি মসজিদের বারান্দা থাইকা দেখতেছে যে মুয়াজ্জিন আজান দিতেছে, সাদা জুব্বা পরা
উনি দেখতে পাচ্ছে।
হ্যাঁ, উনি দেখতে পাচ্ছে যে সাদা জুব্বা পরা। তারপর ওনার সেন্স আসছে যে মুয়াজ্জিন তো বলে গেছে আজকে আসবো না। তারপর চাবি ওনার কাছে, গেটের চাবি ওনার কাছে, গেটের দিকে তাকাইছে, দেখে দোনো গেট তালা মারা, মুয়াজ্জিন ভিতরে কিভাবে ঢুকলো, ভিতরে তো কেউ ছিল না। তারপর এই কাহিনী দেখা মানে হুজুরের ছেলে রুমে দৌড় দিয়ে চলে আসছে।
আচ্ছা,
চলে আসার পর দরজা লাগাই দিছে। এই ভয়ে আমি তখন মানে সজাগ ছিলাম না।
আচ্ছা,
সকাল 8-9 বেজে গেছে। তারপর মুয়াজ্জিন এসে ডাকতেছে যে হুজুর কেচি গেট খোলেন, তালা খোলেন, কি হয়েছে আপনার আজকে মন করতেছেন কে? তারপর আমি সজাগ হয়েছি, সজাগ হওয়ার পরে চাবি নিয়ে খুলছি, খোলার পর মুয়াজ্জিন ভিতরে আসছে। ভিতরে আইসা হুজুরকে উঠাইছে, উঠানোর পরে হুজুরকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে আজকে নামাজ পড়ার নাই কে? তারপরে হুজুর বললো যে আপনি আইসা আজান দিচ্ছেন, আপনি বলে গেছেন আসবেন না, আপনি চাবি দিয়ে গেছেন আমার কাছে, চাই দেখি আপনি আজান দিতেছেন, আপনি ভিতরে আসলেন কিভাবে? দুনো গেট তালা মারা দেখতেছি, ভয়ে ভিতরে আইসা পড়ছি। তারপর ভয় পাইছে যে এই ভয়ের ভিতরে ঘুমাই গেছে। তারপর সকালে মানে আমাদের সাথে শেয়ার করছে আর কি পুরো ঘটনা।
বুঝতে পারছি। তো এই ঘটনাতে ওই যে ওই ওনাকে তো আপনি তো নিজের চোখে দেখেননি, আপনি তখন?
আমি নিজের চোখে দেখিনি।
ওকে,
কিন্তু ওই যে হুজুর আর আমি খাওয়ার সময় যে ঘটনাটা ঘটছে ওইটা কিন্তু আমার নিজের সাথে,
তখন নিজের সাথেই ঘটছে,
আমার নিজের সাথেই ঘটছে।
তো এই মসজিদে থাকাকালীন এরকম দুটো ঘটনা আপনার সাথে ঘটেছে। তো এই মসজিদে অন্যান্য যারা আসা যাওয়া করে বা থাকে তাদের মুখে কি ধরনের কোনো কিছু আপনারা আগে কখনো শুনেছেন যে এরকম হয়?
তাদের মুখে শুনছি রাত্রে অনেক মুসল্লিরা মসজিদে ঘুমায়, হুজুর বলছে বা অনেক মুসল্লিরা বলছে, মুরব্বীরা বলছে যে সামনের কাতার যেটা ফার্স্ট যে কাতারটা ওই কাতারে কেউ শুইবা না।
আচ্ছা,
কারণ অনেক জিন আছে রাত্রেবেলা এসে মসজিদে নামাজ পড়ে, ওদের সমস্যা হইতে পারে তোমাদের কারণে।
বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া আপনার এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ধরনের কিছু ঘটনা আসলেও ঘটে, কিভাবে ঘটে না ঘটে আমরা জানি না। তবে শেষ করার আগে এতটুকুই বলবো যে অবশ্যই, একটু আগে সুমনও বলছিল, আমি আরেকবার বলে দিই, আপনার মাকে অবশ্যই ডাক্তার দেখাবেন একবার, হয়তো এটা কোনো একটা মেডিকেল প্রবলেমও হতে পারে। অনেক রকম
আরো একটা ঘটনা ছিল,
কিরকম
মানে ছোট ছোট ঘটনা আর কি।
কিরকম একটু ছোট করেই বলেন আমাদের।
ঘটনাটা হইতেছে, আমি যখন আমার বাসায় একা থাকতাম তখন আমার সাথে মানে যে ঘটনাটা ঘটছে, আমার এক বন্ধু রাত্রের বেলা ওদের বাসায় যাইতেছে, আমাদের গেটের সামনে দিয়ে ওদের বাসায় যাইতে হয়।
আচ্ছা,
তখন আমার গেটটা মেলা ছিল, মেন গেটটা মেলা ছিল, আমার ঘরের দরজাও মেলা ছিল, লাইট অফ কইরা মানে গান শুনতেছি আর শুয়ে রইছি।
আচ্ছা,
তারপরে হঠাৎ করে দেখি মানে আমার ফ্রেন্ড ও দৌড় দিয়ে আমার ঘরে আসছে।
আচ্ছা,
ঘরে আসার পর মানে ভয় পাইছে এমন একটা জিনিস বোঝা যাইতেছে আর কি। তারপর ওকে জিজ্ঞেস করলাম, বলছে যে আমাদের ছাদের অপোজিট সাইডে ওয়ালের উপরে সাদা কাপড় পরা কি জানি দেখছে যে দাঁড়ায় রয়েছে।
আপনাদের বাসার ওয়ালের পাশে?
আমাদের বাসার ছাদের পাশে ওয়াইল আছে একটা।
আচ্ছা আচ্ছা,
অপোজিট সাইড একটা ওয়াইল আছে, ওয়াইলের উপর দেখছে।
আচ্ছা,
তারপর আমি লাইট নিয়ে বেরোইছি, ঘরে লাইট জ্বালাইছি, লাইট নিয়ে বেরোইছি। বেরোর পরে তেমন কিছু দেখি নাই, ওকে বাসায় নিয়ে দিয়ে আসছি। আসার সময় মানে একটা ঠান্ডা বাতাস আর কি আমার হাতে ডাইন সাইড দিয়ে বয়ে, তখন আমার গায়ের পশম দাঁড়াই গেছে, তখন আমি একটু ভয় পাইছি, তারপর আমি এসে আবার ঘুমাই রয়েছি।
আচ্ছা, তো এরকম ছোটখাটো ঘটনা আপনার বাসার ভেতরে প্রায়ই ঘটছে?
জি।
আপনি মনে হয় ডট টিমকে বলেছিলেন যে আপনার কোন একটা ফ্রেন্ড আপনার গায়ে হাত দিয়ে আপনাকে ডাকে, সেই ঘটনা কিন্তু আমরা এখনো শুনি।
সেই ঘটনাটা হইতেছে, আমি তখন বাসায় গিয়ে থাকতাম রাত্রে, আমার মা অসুস্থতার কারণে নানির বাসায় থাকতো।
আচ্ছা,
আমার আব্বা মানে ডিউটি করতো, বোনের বিয়ে হয়ে গেছে, তারপর আমি বাসায় গিয়ে থাকতাম। একদিন রাত্রে 12টার দিকে বাসায় আসছি, বন্ধুদের সাথে ঘুরে আড্ডা দিয়া রাত্রে বাসায় আসার পর মেন গেট তালা মারছি, তারপরে খাওয়া দাওয়া করলাম, আমার রুমের ভিতর দিয়ে দরজা লাগাই দিছি।
আচ্ছা,
বিল্ডিং ঘর, ঘরের ভিতরে মানুষ ঢুকার মতো কোনো ক্যাপাসিটি নেই।
ওকে,
তারপর আমি ঘুমাই রয়েছি রাত্রের দুইটা বা তিনটা এমন হইব, তারপরে ঘড়ি দেখা বুঝতে পারছি যে তিনটা বাজে।
আচ্ছা,
ঘুমাই রয়েছি, ঘুমাইতেছি এক সময় দেখা যাইতেছে আমার ফ্রেন্ড মানে হৃদয়, ও আমার আমার হাতে ধইরা মানে আমাকে বেলায়েত বেলা ডাক দিয়া বলছে যে বেলায়েত, এই কথা বলে যখন ডাক দিছে আমার ঘুম ভাঙে গেছে। তারপর যখন চোখ মেলছি তখন আমি অনুভব করতেছি যে আমার হাতের মধ্যে কারো হাত আছে,
মানে ওটা স্বপ্ন না,
ওটা স্বপ্ন না, চোখ মেলছি
এবং হাতের অনুভূতি,
হাতের মধ্যে আমার হাতের মধ্যে আরেকটা হাত আছে আমি অনুভব করতে পারতেছি, সেটা কোনো মানে স্বপ্ন না কল্পনাও না, আমি অনুভব করতে পারতেছি বাস্তব। তারপর চোখ মেলা ঘুম থেকে উঠা বসছি, উঠা বসার পরে আর কিছু ফিল করিনি।
আপনি যখন চোখ মেলে তাকালেন তখন আপনি দেখেননি সাইডে কাউকে?
সাইডে কাউকে দেখিনি,
কিন্তু হাত অনুভব করছেন?
হাত অনুভব করছি।
যখনই উঠা বসলাম সেই হাতের অনুভূতি,
হাত অনুভব করতেছি, তারপর আরেক হাতে আমার মোবাইলটা নিছি।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সাউন্ডে রয়েছে লোবান, অন দ্য স্পট থেকে আমার টিম মেম্বার সুমন ও রেহান। এই পর্বে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে রয়েছে বিপ্লব, সানি, বেলায়েত এবং চন্দন। ফিরছি আবারও ঠিক রাত একটায়। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সঙ্গে আছেন যারা ডরকে পরিপূর্ণভাবে অন্তরে জায়গা দিতে পেরেছেন, তাদের চোখে আসলেই ঘুম আছে কি? ডর আপনি শুনছেন হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান। রাত যত বাড়বে ডর তত জমবে, আমরা সবসময় বলে থাকি প্লিজ রেসিপিটা মেনটেন করুন, একা একা শুনুন অন্ধকার ঘরে, পারলে জানালাটা খোলা রাখুন। আমরা আবারও ফিরছি ঠিক সেই জায়গায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
হাত অনুভব করছি,
যখনই উঠা বসলাম সেই হাতের অনুভূতি,
হাত অনুভব করতেছি, তারপর আরেক হাতে আমার মোবাইলটা নিছি।
আচ্ছা,
মোবাইলটা নিয়ে যখন মোবাইলে টিপ দিয়া মোবাইলের আলোটা জ্বালাইছি আর উঠা বসছি, তখন আর কোনো কিছু অনুভব করিনি বা কিছু দেখতে পাইনি, ঘরের লাইট জ্বালাইছি, খাটের নিচে দেখছি, কোনো কিছু অনুভব করিনি।
আচ্ছা, এমন কি হতে পারে যে আপনার মায়ের সাথে যে সম্ভাবনা আছে একটা জিন বা কিছু একটা তার সাথে আছে, এমন কি হতে পারে সেই আপনাদের সাথে এই ধরনের খেলাগুলো খেলে?
এমনও হইতে পারে ওই জিনটাই এমন খেলা খেলে, এমনকি আমাদের বাসায়ও কিছু জিন আছে, ভালো খারাপ মিলেই আছে।
এছাড়াও এরকম ছোট ছোট আরো কিছু ঘটনা ঘটেছে বোধ হয় আপনার সাথে আপনার ঘরের মধ্যে, আমরা কি শুনতে পারি একটা দুটা?
আমার যে লাস্ট কাহিনীটা আছে, কাহিনীটা হইতেছে আমি বাসায় তখন একা থাকতাম।
আচ্ছা,
মানে এটা প্রায় আরো এক মাস আগের কাহিনী,
মাত্র এক মাস আগের ঘটনা,
এক মাস আগের ঘটনা। তখন বাসায় একা থাকতাম, তখন বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে মানে রাত্র হয়ে গেছে, তারপর বাসায় আসছি, বাসায় আইসা 9টা বাজে গেছে।
আচ্ছা,
তারপর বাসায় পানি মানে ঘরের ভিতরে ফ্লোরও পানি,
বৃষ্টির কারণে
পানি
জমাট বাঁধতে থাকে, ওগুলা ছড়তেও
পারছে না।
আচ্ছা,
তারপর আমি রান্নার যে প্রস্তুতি ওইটা করতেছি, তারপর একটা পেয়ালা রাখছি,
আচ্ছা,
খাটের উপর একটা পেয়ালা রাখছি, পেয়ালা রাখার পর মানে আমি অন্য সাইডে কাজ করতেছি, মানে আমার পাশেই চোখের সামনে দরজা ভিড়ানো, বাইরে কোনো বাতাস নেই, হঠাৎ কইরা আমার চোখের সামনে পেয়ালাটা বনবনায় ঘুরতেছে,
পেয়ারাটা একা একা ঘুরছে,
একা একাই ঘুরছে।
তারপর আপনি কি করলেন?
তারপর মানে এই ভয়ে পিছে সরে গেছি।
আচ্ছা,
সরে যাওয়ার পর দেখি যে আস্তে আস্তে মানে পেয়ালাটা এমন স্পিডে ঘুরছে, আবার আস্তে আস্তে থাইমা গেছে,
নিজে নিজে
ওই জায়গায় রইছে।
আচ্ছা,
আস্তে আস্তে থাইমা ওই জায়গাটাই রইছে।
তারপরে
এই মানে এই দৃশ্যটা দেখে আমার গায়ের পশম সব দাঁড়ায় গেছে। তারপরও ভয় পাই নাই, সাহস রাখার চেষ্টা করছি, সুরা যা পারি পড়ছি। পড়ার পর মানে পাক ঘরে গেছি, পাক ঘরে যা রান্না করতেছি, এমন টাইমে মানে আমাদের পাক ঘরের সাথে আর ঘরের ওয়ালের সাথে একটা ফাঁক আছে।
আচ্ছা,
ওই ফাঁকটা দিয়ে মানে এত স্পিড একটা বাতাস গেছে আমার সামনে দিয়ে, চুলার উপর দিয়ে চুলা নিভে গেছে, গ্যাসের চুলা নিভে গেছে, এত জোরে বাতাস গেছে। তারপরে বাহিরে গাছের দিকে তাকায় দেখি একটা গাছের পাতাও নড়ে না, তখনও গায়ের পশম আমার দাঁড়ায় গেছে।
বাতাসটা তার মানে ওই ফাঁকার ভিতরেই কোন একটা কিছু বাতাস রূপে ছিল, যেটা আপনার সারা পেয়ে বের হয়ে যায় এবং যাওয়ার পথে চুলার উপর দিয়ে যেতে চায়, চুলাটা নিভে যায়।
তারপরও মানে মাঝে মধ্যে রাত্রে কিছু ফিল করছি যে পানি দিয়ে একটা মানুষ হাইটে গেলে
যে আওয়াজটা হয়, শব্দ হয়,
জবাত জবাত শব্দটা হয়, আর রাত্রের দুইটা তিনটা বাজে তো এমন জবাত জবাত শব্দ হওয়ার কোনো কারণ নাই। বা বাড়ির ভিতরে মানুষ আসতে পারবো না, মেন গেট লাগানো, আর বাড়ির পাশ দিয়া মানুষ রাত্রে তিনটা বাজে হাইটা যাইবো না। মানে ওইটা এমন একটা এলাকা যে
অত রাতে কেউ
ওই রাস্তা দিয়ে হাঁটবো না। আর আমি রাত্রে দুইটা তিনটা বাজে এই যে আওয়াজটা পাইতাম পানির, ওই FM শুনতাম, এবিসি রেডিও শুনতাম, তখন ঘুমাইতে ঘুমাইতে রাত্র হয়ে যেত, বা FM শুনা অনুষ্ঠান শেষ করতে করতে রাত্রে একটা দুইটা বাজে যাইতো। তারপরে দেখা যাইতেছে এই ফেসবুক চালাইতেছি, তখন বাইরে যাই, তখন এই আওয়াজগুলো শুনতাম, ঘরের ভিতরে থেকে শুনতাম, তারপরে ভয় আর বের হইতাম।
কিন্তু আপনি কখনো মানে পাননি যে আওয়াজটা কে করে,
আওয়াজটা কে করে, এই লোকটা খুঁজে পাইনি।
যাই হোক, আপনাদের বাসায় মনে হচ্ছে কোনো কিছুর আনাগোনা খুব বেশি আছে, যে কারণে ছোট 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 অনেকগুলো ঘটনা সবসময় আপনাদেরকে একটা ভীতির মধ্যে রাখে। যাই হোক, বেলায়েত ভাইয়ের গল্প তো শুনেই ফেললাম, আর এখন আরো গল্প শুনব। সো লেটস গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট।
ওকে, আরো একজন আছে আমাদের সাথে, আমাদের আজকের অতিথি, যার আরো কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা সবার সাথে শেয়ার করতে চায়। সো আমরা তার কাছে চলে যাই এবং প্রথমে পরিচয়টা আমরা তার কাছেই জানব। আপনার নাম, কোথায় থাকেন, কি করেন?
আমার নাম চন্দন, আমি গাজীপুর থাকি, চাকরি করি একটা ফ্যাক্টরিতে।
ওকে, তো চন্দন ভাই, আমরা ডটিম এর কাছে শুনেছি যেটা আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, এই ধরনের হন্টেড এক্সপিরিয়েন্স, আমরা শুরু করে দিই তাহলে। আপনি প্রথম কোন এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন?
সুমন ভাই, প্রথমটা হচ্ছে আমার নানার সাথে, আমার নানা মারা যায়। তো প্রথম হলো আমার মা, ছোট মামা বাজার নিয়ে আসে, বাজার নিয়ে আসলে আমার নানি বলে যে যাও বাজারে ব্যাগটা তোমার ওই মামার ঘরে দিয়ে আসো। পরে আমি যাই, গেলে পর
মানে আমরা একটু কনফিউশনে পড়ে যাবে আমাদের শ্রোতারা, মানে ঘটনা হচ্ছে যে আপনার মামা বাসায় বাজার নিয়ে আসে,
সেটা আর এক মামার বাসা আর কি।
ওকে, তো সেখান থেকে আপনার নানি আপনাকে বলছে যে বাজারের ব্যাগটা আরেকজনের বাসায়
দিয়ে
আসার জন্য, দেন আপনি ব্যাগ নিয়ে রওনা দিয়েছেন। ওকে, তারপর
এটা সাতটা আটটার দিক ঘটনা, মানে আজান দেওয়ার পর। তারপর আমি চিকন রাস্তা দিয়ে গেলাম, দেখতেছি চারিদিক নীরব অন্ধকার। তো তারপর আমি ব্যাগ নিয়ে যাইতেছি, ওই একটা ফুল গাছ আছে, ওই ফুল গাছ তলায় দেখে আমার দাদু বসা। আমি অদ্ভুত ভাবে অবাক হয়ে গেলাম, এ কি
কেন?
আমার দাদু যাকে কয়েকদিন আগে সমাধি দেয়া হয়েছে, সে কেন এখানে বসে
রয়েছে? মারা গেছে, আপনি যাবে দেখতে পাচ্ছেন যে বসে রয়েছে, সে মারা গেছে,
সে মারা গেছে।
কিন্তু সমাধির কথা যেটা বললেন বুঝলাম না আমরা, মানে
সমাধি মানে আমাদের হিন্দুদের ভিতরে কিছু নিয়ম আছে, এটা যে যদি কেউ চায় যে আমাকে পুরানো হবে না, আমাকে সমাধি দেওয়া হবে।
ওকে,
তাই
আর হচ্ছে মানে হিন্দু ধর্ম অনুযায়ী যেটা সচরাচর করা হয়ে থাকে, মরার পর পোড়ানো হয়ে থাকে, তো উনি চেয়েছিলেন যেন ওনাকে পোড়ানো না হয়,
পোড়ানো না, সমাধি দেওয়া,
মাটিতে, মাটির নিচে তাকে সমাধিস্থ করা হয়, রাইট? তো উনাকে আপনি দেখছেন যে ওখানে বসে আছে,
বসে আছে।
তারপর কি হলো?
আমি দেখলাম সে করুণা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে, বলতেছে চোখের দৃষ্টিতে আয় দাদু আয়, এদিক দিয়ে যা তুই।
মানে এমন ভাবে আপনার দিকে তাকাইছে মনে হচ্ছে তার চোখের ভাষা দেখে যে আপনাকে সে কাছে ডাকছে,
কাছে ডাকতেছে।
পরে?
তারপর আমি ঘেমে অস্থির হয়ে গেল। পর তারপর আমি কাম ব্যাক করলাম বাড়ির দিকে, আমি আর কাউকে কিছু বললাম না, আমি যাই।
আপনি আর ওই রাস্তা দিয়ে গেলেনই না, সরাসরি আবার বাড়িতে চলে আসলেন।
এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল।
তো উনি এরপরে আর কোনো কিছু আপনার সাথে উনি দেখা দিয়েছে বা আপনাকে কিছু বলতে চেয়েছে?
না সুমন ভাই, তখন তো আমার বয়স 10 বছর, তো এটা আমার ছোট জন্য ছোট থাকতে অবস্থা আর কি, কিছু বলেও নাই।
এরপরে আর আপনি উনাকে আর কোনো ভাবে কোথাও দেখেন উনি?
না সুমন ভাই, আর কোনোখানে দেখি।
তারপর আর কি এক্সপিরিয়েন্স আছে আপনার?
যে সুমন ভাই, দ্বিতীয়টা আমি আমার মামার সাথে ভেসাল বাইতেছিলাম। তো মামা,
এটা কোথায় কোথায় বাইতে ছিলেন?
এটা শ্মশানঘাটে, মজলিশপুর এলাকা, গ্রাম
মজলিশপুর। এটা মানে কোন এলাকায়, কোন দিকে পড়েছে? এটা কি খুব সম্ভবত কি এটা ফরিদপুরের এদিকের কোন এলাকা?
হ্যাঁ, ফরিদপুর এলাকা।
আচ্ছা আচ্ছা, ওকে।
তো মজলিশপুর এলাকা আমাদের গ্রাম আর কি। তারপর আমি শ্মশানঘাটে, আমি আমার মামা, আমি তত্ত্বাদের ভাগ্নে, বললো ভাগ্নে তুমি যাও রাত্রের খাবার নিয়ে আসো বাড়ি থেকে। তারপর আমি রওনা দিলাম। আমাদের হাতের কাছে কোনো ডিঙি নৌকা ছিল না, তো কলা গাছ ছিল। তারপর কলা গাছ নিয়ে আমি রওনা দিলাম। কলা গাছটা কিন্তু খুব নতুন। তারপর পরিষ্কার জল চারিদিক, কারণ বন্যা ভাদ্র মাসের দিকে ঘটনাটা ঘটছে। ওই চারিদিক শুনশান, আমি আগেতেছি বেশ সুন্দর। কিছুটা আইগানোর পর, তারপর এই 30 মিনিট আইগানোর পর দেখতেছি আমার কলার ভেহটা কেউ টেনে ধরছে। আমার সামনে কিন্তু একটা শ্মশান রয়েছে, শ্মশান রয়েছে। তো সেই শ্মশানের জন্য আমি ভয় পাচ্ছিলাম খুব।
কলা গাছটা কি ধরেছে পেছন থেকে?
না, আমার নিচের দিকে টানতেছে,
মানে নিচে ডুবে যাচ্ছে,
নিচে ডুবে যাচ্ছে। তারপর আমি ভয়ে চিকরাতে লাগলাম, কিন্তু আমার আশপাশে তো শুনশান, চারিদিক পানিতে ভরা। আমার বাড়ি যেতে হলে এখনো 15 মিনিটের মতন ভেলা বেয়ে যেতে হবে।
আর শ্মশানঘাটটা কত দূরে হয়েছে?
শ্মশানঘাটটা আমার হাত 30 কি 35 হাত দূরে হবে, এত দ্রুত অবস্থা, কাছাকাছি ছিল।
তারপর
আমি চললাম, দেখতেছি যে আমার কলার ভেড়টা নিচের দিকে টেনে নিচ্ছে। আমি বুঝতে পারলাম যে নিচে কিছুতে বাঁচতেও পারে, খুঁটি টুটি থাকতে পারে, কোনো বাঁশের খুঁটি। কিন্তু আমি বোট হাতে দেখলাম যে কিচ্ছু নেই, শুধু শুধু আমার কলার ভেড়টা ডুবে যাচ্ছে, গিরা জল পর্যন্ত ডুবে যাওয়ার পর। তারপর আমি নিজেই নিজেই ভেসে উঠলাম ওই কলা গাছ সহ, কলা গাছ ভেসে উঠলো। তারপর আমি বাড়িতে যাই। আমার প্রায় 1 মাস জ্বর, মাসখানে জ্বর, কোনো কোনো ওষুধে কাজ করে না, কাজ করলো না। তারপর আমাকে বড় হুজুর এনে এজাহার পক করিয়ে তারপর আমাকে সুস্থ করে। এই ছিল দ্বিতীয়
ঘটনা। আচ্ছা,
তো চন্দন ভাই, আপনার কাছ থেকে দুটো গল্প শুনলাম, দুটো এক্সপিরিয়েন্স শুনলাম। আরো কোনো এক্সপিরিয়েন্স কি আপনার আছে যেটা আপনি ডর টিমের সাথে শেয়ার করতে চান?
আমার তৃতীয় ঘটনাটা হচ্ছে আমার মামা বাড়ির ঘটনা। আমাকে বিয়ে দেওয়া হয়।
আচ্ছা,
বিয়ে দেওয়ার পর তো আমার বিয়ের 3 দিন পর আমাকে এক হুজুর এসে বলে যায় যে তুমি 18 মাস পর্যন্ত আমাদের হিন্দুদের নিয়ম আছে, কোনো জায়গা যাবা না।
আচ্ছা,
তো বিশেষ করে তো শ্মশানঘাটে। কিন্তু কোনো এক সময় আমার দাদু এসে আমাকে ডাক দিল, চল চন্দন, তোকে ঘুরে নিয়ে আসি আমার বান্দে থেকে। আমি ঘুরে আসার
পর থেকে, ভাই আমি ঠিক বুঝলাম না ভাষাটা,
এটা দুপুর 2টার দিক।
না, কোথা থেকে ঘুরে নিয়ে আসবে বলছে?
বান্দে মানে এটা জাইলেরা, ওই যে জাল ভাই, তো ভাই তাই আর কি, ওই জায়গাতে ঘুরাই নিয়ে আসবে, আমাকে মাছ দেবে এই বলে নিয়ে যাচ্ছে।
আচ্ছা আচ্ছা, তারপর?
তারপর দাদু আমাকে নিয়ে গেল।
সেটা কয়টার সময়?
এই তো দুপুর 2টার দিক।
আচ্ছা,
তখন ভরা পূর্ণিমা ছিল, দিনে 4টা না 5টার দিকে কাটবে ভরা পূর্ণিমাটা। তারপর আমি ব্যাক আপ করলাম দাদু আর আমি। তো সেই সময়
আমি, হ্যাঁ আপনার কথাটা আসলে বুঝতেছি না, দুপুর 2টার সময় ভরা পূর্ণিমা মানে?
বড় পূর্ণিমা, রাত্রে পূর্ণিমা গেছে। তো কিছু সাধু লোক বললো যে আমার বিয়ের দাওয়াত খেতে দাঁড়াইছে, তারা বললো যে আগামীকাল পর্যন্ত এই পূর্ণিমাটা থাকবে।
আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আসলে মানে আমাদের শ্রোতারা কিন্তু অনেক সময় নাও বুঝতে পারে ব্যাপারটা, এই কারণে আমি আপনাকে মাঝপথে বাধা দিলাম যে দুপুর 2টা পর্যন্ত তো আসলে পূর্ণিমা চলে না, কিন্তু পূর্ণিমার যে ক্ষণ কুণ্ডলি অনুযায়ী, দিনক্ষণ অনুযায়ী, গণনা অনুযায়ী পূর্ণিমার ক্ষণটা চলতে থাকে পরের দিন পর্যন্ত। তো সেটা আপনাকে বলেছে কেউ একজন সাধু। আচ্ছা, তারপর?
তারপর আমি ব্যাক আপ করে আমার দাদুর সাথে আমি চলে আসতেছি। তো ওই পাশে কিন্তু আমার হাতের ডান পাশে কিন্তু শ্মশানঘাট ছিল। তো মাস 2 আগে আমার এক মামাকে পোড়ানো হয়। তো তার কিছু এক অংশ মানে পোড়া লাঠি জলে ভেসে এসে পারে রয়েছে, ওইটা দেখে আমার শরীরের মধ্যে খুব ঝাঁকি দেয়। তারপর আমি বাড়িতে আসি। বাড়িতে আসলে পর আমার কিচ্ছু লাগে না, বাট আমি সন্ধ্যার দিকে দেখি ভাই আমাকে কেউ ধরে রাখতে পারছে না, আমার চোখ মুখ পুরা লাল। তারপরে এক হুজুর নিয়ে আসলো, হুজুর নিয়ে আসলে পর ভাই আমার কি যে অবস্থা, আমার বউ আমার দিকে সরে যাচ্ছে,
মানে আপনার চেহারাটা
ভয়ঙ্কর হয়ে গেছে, আমার চোখ লাল। তারপর আমাকে কেউ ধরে রাখতে পারছে না, আমার মামা মামি সবাই এসে ধরে রাখতে পারতেছে না, আমি ছটফট করতেছি। রাত অনেক রাত হয়ে গেছে, সাধু পাবে কোথায় কিংবা হুজুর পাবে কোথায়। তারপরে এক মসজিদ থেকে হুজুর আনা হলো, হুজুর এসে বললো শিগগিরি ওকে শিকল দেবা, তো আমাকে শিকল দেবা। তারপর ঝাড়ফুঁক করলো, ঝাড়ফুঁকে কিছু হলো না। তারপরে দিন ভাই আমার এমন অবস্থা, খুব করুণ দশা হয়ে গেছে। আমি
এই অবস্থাতেই সারা রাত কাটালাম,
সারা রাত কাটালাম। আমি গুমরা আসছিলাম ভাই, এমন অবস্থা।
আমার সকালবেলা কি হলো,
সকালবেলা আমি ওই আমার মা আর কি গেছে ওই হুজুর আনতে, হুজুর নিয়ে আসলো। তারপর আমাকে গাছের সাথে বেঁধে রেখে আর কি তাবিজ টাবিজ দিয়ে একটা ডাল ভেঙে আইনে ঝাড়ফুঁক করাইলো। ঝাড়ফুঁক করার পর কিছু ডা হুজুর আমাকে ঝাড়ফুঁক করে তারপর বললো যে দুই মাস আগে যে পোড়ালাঠিটা দেখেছো, ওটা তুমি যেদিন দেখেছো তার এই জাস্ট তোমাকে ঝাড়ফুঁক করা হলো, তুমি কাল ঠিক ওই টাইমে তুমি ঠিক হয়ে যাবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবা।
মানে যেই টাইমে আপনি ওই পোড়া লাঠিটা দেখেছিলেন, যেই সময়টা পূর্ণিমার ওই দিন ঘন বিচার করে আর কি। আচ্ছা,
তারপর আমি রেহান ভাই কিছুটা সুস্থ বোধ করলাম, কিন্তু রেহান ভাই আমি গান এত ভালোবাসতাম, এটা সবাই বুঝতে পারছে যে ওর সাথে কিছু একটা হয়েছে। তারপর আমাকে রেহান ভাই দেখেন, তাবিজ দিছে, মাথায় তাবিজ দিছে, হাতে তাবিজ দিছে। তো তারপর আমাকে এখন বাইরে কোথাও যেতে দেয়া হয় না। আমি আজ এখানে গল্পটি শেয়ার করতে আইছি, তো আমাকে আসতে দেবে না রেহান ভাই, আমি জোর করে এসেছি।
মানে আপনাকে কি বাসা থেকেই আটকানো হয়?
জি, বাসা থেকেই আটকানো হয়, আমাকে রাত্রে বেড়াতে পর্যন্ত কোনো জায়গায় যেতে দেবে না।
আচ্ছা, তো ওই মানে হুজুরটা যেভাবে বলেছিল পরের দিন ঠিক সেই সময়ের মধ্যে কি আপনি মোটামুটি সুস্থ হয়ে গিয়েছেন?
হ্যাঁ, ঠিক ওই টাইমে আমার খুব ভালো লাগে।
আর হুজুর কি কিছু বলেছিল যে আসলে ওই পোড়া লাঠিটার মাধ্যমে কি আপনার পিছনে লেগেছিল বা কিছু?
হ্যাঁ, হুজুরে বলতেছিল তোমার মনের মধ্যে ভাসতেছে। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ হুজুর আমার ভাসতেছে পোড়া লাঠিটা আমার মনের মধ্যে এখনো ভাসে উঠতেছে। কয় তুমি গেল কেন? এই ছিল,
এই হচ্ছে আপনার ঘটনা। তো এরপরে এখন পর্যন্ত তো আপনি মনে হয় মানে রাতে আপনাকে হয়তো বাসা থেকে বের হতে নিষেধ করে, কিন্তু আপনি কি এ ধরনের কিছু আর অনুভব করেছেন পরে?
হ্যাঁ রেহান ভাই করে, কিন্তু জানি না এগুলা সারবে কি সারবে না, একমাত্র আল্লাহ জানে।
কিন্তু আপনি অন্যরকম ভাবে একটা ভয় আপনার মনের মধ্যে রয়ে গেছে এবং বিভিন্ন সময় আপনি ভয় পাচ্ছেন।
ভয় ভাই, জি।
তো যাই হোক, আমি শুধু একটাই বলবো আপনাকে যে আপনার পুরো ঘটনাগুলো সবগুলোই আমরা শুনলাম এবং শুনে যেটা বুঝলাম যে একটা জিনিস কিন্তু এখান থেকে বাদ রয়ে গেছে। আপনি কখনো ডাক্তারের সাথে কন্টাক্ট করেছেন, কোন ডাক্তারের কাছে গেছেন এই ব্যাপারে?
জি, ডাক্তার
মানে কবিরাজ বা সাধু সন্ন্যাসী নয়, কোন ডাক্তারের কাছে গিয়েছেন কি কখনো?
জি, ডাক্তারের কাছে গেছি।
ডাক্তার আপনাকে কি বলেছে, আপনার কি হয়েছে?
ডাক্তার বলতেছে এই রোগী আমি কেন, আমার বড় ডাক্তার আসলে সারাতে পারবো না, এর কোন ওষুধ নেই আমার কাছে। ডাক্তারকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল ওই অবস্থায়, ডাক্তার দেখে পালিয়ে গেছে আমাকে।
ডাক্তার দেখে চিকিৎসা করতে রাজি হয়,
চিকিৎসা করতে রাজি হয়েছিল না।
আচ্ছা, তো যাই হোক, আপনার ঘটনাগুলো শুনলাম এবং এতটুকু জাস্ট আশা করব চন্দন ভাই যে আপনার এই ভয়টা আপনার মন থেকে আগে দূর হতে হবে, যেহেতু ডাক্তার বলেছে এটা চিকিৎসার কোনো উপায় নেই, তার কারণ একটাই, কারণ ভয়টা আপনার মনে। আপনি মন থেকে যত সাহস জোগাড় করতে পারবেন ততই আপনি এই ভীতি থেকে দূর থাকবেন, কারণ আপনি একটা নিয়ম হয়তো বা ভেঙেছিলেন, বিয়ের কিছুদিনের মধ্যে হয়তো যেতে হয় না শ্মশানঘাটে বা কিছু,
বিশেষ করে শ্মশানঘাটে।
তো এমন একটা জায়গায় আপনি গিয়েছেন এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, তখন তারপরে যে ঘটনাগুলো ঘটেছে আপনার মনে একটা ভয় চলে আসা খুবই স্বাভাবিক, কিন্তু এখন কিন্তু সেটা কেটে গেছে চন্দন ভাই। তো আপনি যতদিন নিজের মনে ভয় পাবেন এই ভয়টা আপনার থাকবে, যেদিন আপনি নিজে সাহস করতে পারবেন যে না আমি আর ভয় পাবো না, ওই ঘটনাটা কেটে গেছে, আমি কনফার্ম আপনার ওই ভয়টা আর থাকবে না। তো এই আশাই করছি। অনেক ধন্যবাদ চন্দন ভাই আপনাকে ডট টিমের সাথে গল্পগুলো শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
তো দোস্ত, গল্প তো সব শোনা হয়ে গেল, বাট এখানের যে গল্পটা আজকে এই মেজবাড়িতে এই সাভারে এত রাতের বেলা কেন আমরা আসলাম, সেটা কি বলবি না?
অফকোর্স, এটা যদি না বলি তাহলে তো সেই অপূর্ণতা থেকেই যাবে, তো আমরা কোনো কিছু অপূর্ণ রেখে যেতে চাই না।
হ্যাঁ,
ঘটনা হচ্ছে সাভারের এই বাড়িটাতে আসার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে এই রুমটা, আমরা বসে এতক্ষণ কথা বললাম সেই রুমটা, এবং এই রুমটার ঠিক আমরা যে জায়গায় বসেছি এর থেকে কিছু দূর সামনে সুন্দর একটা বারান্দা আছে, যে বারান্দাটা যে কেউ দেখা মাত্র লোভ হবে এই বারান্দার মধ্যে অনেকক্ষণ বসে থাকে, বিশেষ করে রাতের বেলা।
রাইট, এই যুগে আসলে ঝুল বারান্দা খুব একটা পাওয়া যায় না, তো এটা ঝুল বারান্দা মানে যেটা বাইরের থেকে এক্সটেন্ডেড থাকে। সো বারান্দাটা আসলে সুন্দর দোস্ত, দেখলে কিন্তু যাইতে ইচ্ছা করে এত কিছু জানার পরেও।
এবং সবচেয়ে বড় কথা, এই রুমের যারা বাসিন্দা তাদেরও কিন্তু যেতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে করলেও যেতে পারে না।
যাই হোক, একটু বলে নিই, আমাদেরকে এখানে ইনভাইট করেছে মিস্টার কামরুল, উনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ছেন ফার্মাসি সাবজেক্ট নিয়ে, আর তার কাছ থেকে আমরা এই জায়গাটার সন্ধান পেয়েছি বললে ভুল হবে, সন্ধানটা আসলে পেয়েছে সুমন, তার পরিচিত মিস্টার কামরুল, তার থ্রুতেই আমরা জানতে পেরেছি, তাই না?
এবং ওর কিছু রেস্ট্রিকশন ছিল, ও যেটা বলেছিল ও খুব মানে ফ্র্যাঙ্কলি বলেছিল যে দোস্ত মানে কোনোভাবেই যেন বিষয়টা স্প্রেড না হয়,
স্প্রেড না হয়।
তো আমরা সেটা মাথায় রেখেই এই ঘটনাটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো মূল ঘটনা হচ্ছে এটা কামরুলের এক বন্ধুর সাথে ঘটেছে, এবং সেই বন্ধুটা এখন আপাতত গত দুই মাস যাবৎ এই বাসাতে আর থাকছে না, এবং এরা শিওর না যে আদৌ ও আসবে কিনা সেই বন্ধুটা এই বাসাতে।
হোয়াট হ্যাপেন্ড, হ্যাপেন্ড উইথ ইউ, উড ইউ কাম?
নো,
আই উডেন্ট। সো আমার মনে হয় না উনি আর আসবে।
ঘটনাটা এমন ছিল যে কয়েক মাস আগের ঘটনা, সো ওই বন্ধুটার কোনো একটা কারণে হয়তোবা কোনো না কোনো ভাবে মানে এই বাসাতে একা থেকেছিল, এবং ওখানে কিছু ইনসিডেন্ট তার সাথে ঘটে।
একটা কালো ছায়া দিয়ে ঘটনাটা মোটামুটি শুরু, এবং তার আগে ছোট্ট একটু শুরু হয় একটা বাল্ব ফিউজ হওয়া থেকে। কোন একদিন বাসায় ফিরতে ছেলেটির অনেক বেশি রাত হয়ে যায়, তখন এগারোটা সাড়ে এগারোটা হয়তো বা বাজে, আমরা যতটুকু কামরুল ভাইয়ের কাছ থেকে শুনেছি। হঠাৎ করে সে বাসায় ঢুকার আগ মুহূর্তে তার সিঁড়ির লাইটটা ঠাস করে ফেটে যায়, ইনফ্যাক্ট ফিউজ হয়ে যায় না, বাল্বটা ফেটে যায়। তো ফেটে যাওয়ার পরে তার মধ্যে একটা ধাক্কার মতন লাগে, বাট সে ভয় পায়নি। এরপর যখন সে অনেক কষ্টে চাবি খুঁজে বের করে তালা খোলে, যেহেতু অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, একটু কষ্টই হয়, তালাটা খোলার পরে গেটটা আর তাকে খুলতে হয় না, কোনো একটা কিছু তার পেছন থেকে ইটস লাইক দৌড়ে এসে দরজা খুলে ভিতরে ঢুকে যায়।
মনে হলো যে অনেক সময় হয় না যে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, পেছন থেকে কেউ এসে ধাক্কা মেরে আপনাকে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে গেল।
ঘটনাটা যদি শুধু একটা বাতাস এবং একটা কালো ছায়া যদি আপনি দেখতে পান, তাহলে আমি জানি না আপনি ওই ঘরে ঢোকার সাহস আর করবেন কিনা, কারণ ঘরের ভেতরেও কিন্তু অন্ধকার।
কিন্তু ওই দিন কামরুলের যে বন্ধু ছিল তাকে অনেকটা বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে, তাকে এই রুমেই থাকতে হয়েছে ওই দিন রাতের জন্য। কিন্তু ঘটনাটা হচ্ছে ঠিক ওই ঘটনার পরপরই শেষ হয়ে যায়নি, আসলে এটা ছিল শুরু মাত্র।
শুরু
পরবর্তী ঘটনা ঘটে ওই দিনই খুব মধ্যরাতে, হঠাৎ করে কামরুলের বন্ধুর যখন ঘুম ভেঙে যায়, এবং তখন হচ্ছে লাইট জ্বালানোই ছিল, ভয়ে অনেকটা লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিল,
এক্স্যাক্টলি
মানে ডিম লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিল আর কি। তো ঘটনা হচ্ছে এমন সময় ও আবিষ্কার করে কোনো কিছু একটা রুমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে,
সামথিং ইজ মুভিং, সামথিং ব্ল্যাক।
প্রথম সে ভেবেছিল কোনো চোর বা কোনো কিছু হতে পারে, কিন্তু যখনই মানে ভালো করে অবজার্ভ করেছে যে এটা কোন হিউম্যান বিং কিছু না,
রাইট,
তখনই তার মধ্যে একটা ভয় ঢুকে যায়।
এবং এই হিউম্যান বিং কিছু না সেটা সে টের পায় যখন সে ধারণা করেছিল যেটা সুমন বলল যে চোর বা এই ধরনের কেউ। আস্তে আস্তে ছায়াটা বারান্দার দিকে যেতে থাকে, এবং সবচেয়ে অবাক করা বিষয়টা তখন, ভয়টা তখন হয় যখন কামরুল ভাইয়ের ফ্রেন্ড ভেবেছিল সে হয়তো চোরটা বারান্দায় গেলে ধরবে, কিন্তু চোরটা বারান্দায় যাওয়ার সময় কোনো দরজা বা পর্দা সরানোর ব্যাপার আসেনি, সে সরাসরি পর্দার ভেতর থেকেই বারান্দায় চলে যায়,
লাইক দ্যাট এটা ভেদ করে চলে গেছে। সো ওটা দেখে তো মানে ওর অবস্থান ডেফিনেটলি যে কারো অবস্থায় খুব খারাপ হয়ে যাবে। তো সাথে সাথে ও রুম থেকে বের হয়ে গিয়েছিল, এবং পাশের রুমে যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে এসেছিল। কিন্তু আসলে অ্যাজ ইউজুয়াল আমরা কেউ যেমন চোখে না দেখলে বিশ্বাস করবে না, কেউ আসলে ঘটনাটা বিশ্বাস করেনি। এরপরে একটা মজার বিষয় হচ্ছে যে বারান্দাটাতে কেউ বসে না আমরা বলেছিলাম, সেটার কারণটাও একটা মানে ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, সেটা একটু বল।
এই বারান্দাটাতে কেউ বসে না তার একটা কারণ হচ্ছে এই বারান্দায় কিছু ফুলের টব আছে, যেই ফুলের টবগুলা এই মেজ বাড়িতে যে কয়টা ছেলে পেলে থাকে সবাই মিলে তারাই বসিয়েছে। বিকজ এই বারান্দাটা অ্যাকচুয়ালি একটা আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা স্থান, এখানে গাছ টাছ থাকলে সবারই ভালো লাগে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ফুলের টবগুলো তারা যেভাবে রেখেছে সেভাবে একবার রাখার পরে সেটা আর চেঞ্জ করা যায়নি, যতবারই তারা ফুলের টবগুলোকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় রাখতে চেয়েছে, পরের দিন সকালে ওই একই স্পটে আবারও ফুলের টবগুলো পাওয়া যায়।
আসলে মানে ঘটনাটা হচ্ছে এমন যে ধরেন আপনার কোনো কিছু আপনি একভাবে রাখতে চান, কিন্তু আরেকজন দেখা গেছে আরেকভাবে রাখতে চায়।
রাইট,
মানে আপনি যেভাবে জায়গাটাকে গুছিয়ে রাখতে যাচ্ছেন, আরেকজন দেখা গেছে ঠিক বিপরীত ভাবে গুছিয়ে রাখতে যাচ্ছে।
তার মানে তুই কি বলতে চাচ্ছিস, যে বারান্দাটা ওই কালো ছায়াটা নিজের জায়গা?
আমি জানি না কালো ছায়াটা নিজের জায়গা বা কিছু, কিন্তু এটা স্পষ্ট বোঝা গেছে, পুরো ঘটনা পর্যালোচনা করলে বোঝা যায় যে এই বারান্দাটা কেউ একজন ব্যবহার করছে নিজের মতো করে, এবং যে চায় না যেখানে অন্য কেউ কোনো না কোনো ভাবে ইন্টারফেয়ার করুক এসে।
রাইট, আবার এমনও হতে পারে যে দেখ ব্যাপারটা, আমি যেভাবে প্যাটার্নটা খেয়াল করলাম, উনি যেভাবে বললো, কামরুল ভাই যেভাবে বললো, ওনারা তিনটা টপকে বারান্দার তিন দিকে স্ট্রেইট ভাবে রাখতে চেয়েছে, কিন্তু বারবারই দেখা গেছে মাঝখানের টপটাকে সরিয়ে নিয়ে এসে একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে। সো Why is someone trying to create a triangle? কি বোঝাতে চাচ্ছে এটা দিয়ে?
আসলে এটা কি বোঝাতে যাচ্ছে এটা আমার কোনো আইডিয়া নেই।
Even I have no idea, but যতটুকু জানি triangles এর অনেক মিনিং আছে। ট্রায়াঙ্গেলে অনেক কিছু বোঝানো হয়। দুটো ট্রায়াঙ্গেল এক করলে একটা স্টার হয়, সেই স্টারের দুটো জগতের মেলামেশা বোঝানো হয়, ব্ল্যাক ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াইট ওয়ার্ল্ড। এই ধরনের কিছু ব্যাপার আপনারা যদি স্যাটানিক সাইন নিয়ে পড়াশোনা করেন বা একটু ইন্টারনেট ঘাটেন, তাহলে দেখতে পাবেন স্টার হচ্ছে অনেক বড় একটা স্যাটানিক সিগনেচার হিসাবেও ব্যবহার করা হয়। তাই বলে স্টার থাকলেই যে সেটা স্যাটানিক, এমন ভেবে নেওয়ার মতন বোকা নিশ্চয়ই আপনারা না।
এবং সেই জন্য বলি যে বারান্দা মানেই যে এই ধরনের ঘটনা ঘটবে তাও কিন্তু না। যদিও বারান্দা আমি অনেক পছন্দ করি, কিন্তু এই ঘটনার পরে আমি বারান্দায় যেতে মনে হয় একটু না একটু হলেও কেমন কেমন লাগবে।
তাহলে কি তোর মোবাইল ইউজ করতে ভয় লাগবে না?
মোবাইল ইউজ করতে ভয় তো,
আমরা কিন্তু ঘটনার অনেক বড় একটা পার্ট এখনো বলিনি।
রাইট, বিশেষ করে যারা মোবাইলে এখন শুনছে ডর, তাদের জন্য
দ্য থিং ইজ, আমরা যার কথা বলছিলাম কামরুল ভাইয়ের ফ্রেন্ড, যে ফ্রেন্ড তার নামটা পর্যন্ত উল্লেখ করতে দিবে না বলেই কামরুল ভাইয়ের ফ্রেন্ড হিসেবে তাকে বারবার পরিচয় দিচ্ছি, উনি যতবার এই কালো ছায়াটাকে বিভিন্নভাবে দেখেছেন, অনেকবারই দেখেছেন, একবার তার পাশ থেকে উঠে যেতেও দেখেছেন, একবার হুট করে তার পাশে শুয়ে পড়তে দেখেছেন নিজের চোখে, কিন্তু তার পরবর্তীতে সেটা মিলিয়ে যায়। যতবার এই ঘটনাটা ঘটেছে তারপর তিনি ঘুমানোর চেষ্টা করেছেন, কেমন একটা ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়েছেন, এবং সকালে উঠে তার ডায়াল লিস্টে সেভ করা অবস্থায় এমন কিছু নাম্বারে ডায়াল করা দেখেছেন যেটা অ্যাকচুয়ালি তার মোবাইলে ছিলই না। কে সেভ করেছে? আননোন একটা নাম্বার থেকে যদি ডায়াল হয়ে থাকে, তাহলে তুই হয়তো টের পাবি যে এই নাম্বারটা থেকে কোনো একটা বন্ধু হয়তো এসে ইয়ে করেছে। কিন্তু কেউ যদি এভাবে তোর মোবাইল থেকে ফোন করে, সে কি আগে নাম্বারটা সেভ করে তারপরে ডায়াল করবে?
ইম্পসিবল, এটা কখনোই হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার মোবাইল ইউজ করার মতো কেউ ছিল না।
এক্স্যাক্টলি,
কোথেকে আসবে? আর একটা নাম্বার আপনি যখন সেভ করবেন, আপনার কিছু না কিছু চিহ্ন থাকে যেটা দেখলে আপনি বুঝবেন যে এটা ওর নাম্বার, এটা ওর নাম্বার। এইভাবে ডিফিকাল্ট একটা মানে নাম্বার, এই নাম্বারটা ইনফ্যাক্ট মানে কিরকম একটা নাম্বার সেটা কামরুল আমাদেরকে দেখিয়েছিল। সেই নাম্বারটা আমরা দেখেছি যে এটা আসলে কোন দেশের কোন নাম্বারের সাথে কোনো কিছুতে যায় না, এবং ইভেন আমরা ডায়ালও করেছিলাম ওই নাম্বারটাতে, ইনভ্যালিড নাম্বার দেখিয়েছিল।
এটা একটা সাউন্ড দিচ্ছে মোবাইল, সো ইটস নট আ মোবাইল নাম্বার। আমি এখানে কিছু ম্যাথমেটিক্যাল টেকনিক্যাল টার্মও মানে চিন্তা করতে ইচ্ছা করছে, যদি ওরকম সাধ্য থাকতো তাহলে দেখতাম যে এই ট্রায়াঙ্গেল, এই নাম্বার সবকিছু মিলিয়ে কোনো ইকুয়েশন বের করে কিছু একটা বের করা যায় কিনা। বাট আই গেস Some things happen without any reason.
যাই হোক, এই রিজনের পেছনে আসলে এখানে কি রিজন রয়েছে আমরা আসলে আবিষ্কার করতে পারিনি, হয়তো আমাদের পক্ষে সম্ভব না। তো যতটুকু মনে হয়েছে যে বিষয়টা সবার সাথে শেয়ার করলে হয়তো আপনারা ভালো লাগবে, কিংবা আপনাদেরও যদি এরকম কোন বিষয় থাকে আমাদেরকে ইনফর্ম করতে পারেন আপনারা। তবে আপাতত আজকের জন্য এতটুকুই ছিল।
তো আমরা চলে যাব এখন। যাওয়ার আগে আরেকবার একটু বলতে চাই যে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে যেই প্রোগ্রামই করতে থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, মাইক্রোফোনের সামনে কথা বলার সময় বা যখনই আমরা বুঝি যে আমাদের কথাটা কেউ একজন হেডফোন দিয়ে শুনছে, তখন একটা কথা বারবার বাজছে ইদানিং, সেটা হচ্ছে ওইভাবে প্রত্যয় ভাইয়ের ভয়েসটা আর বাজবে না।
রাইট, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম আর কি, যার কারণে আমাদের জার্নি বলি আমাদের সবকিছু একটু অন্যরকম হয়ে গেছে। তো
ইভেন আমি লাস্ট একটা কথা না বলেই পারছি না, আমাকে কয়েকদিন আগে ডিউরিং এইট মানে 5 to 8:30 শো হঠাৎ করে মানে 8টার দিকে যে টাইম কিউটা বাজে, সেই টাইম কিউটা বাজার পরে আমাকে একজন একটা কমেন্ট দিল যে একটু আগে একজন বলল যে এখন সময় রাত 8টা, এই কণ্ঠে লাইভ আর কখনো টাইম শুনতে পাবো না। কণ্ঠটা প্রত্যয় ভাইয়ের ছিল, সেটা এখনো রয়ে গেছে এবিসিতে, থাকবে হয়তোবা।
আসলে প্রত্যয় মানে আমরা যারা আছি হয়তোবা মানে যারা একবার প্রত্যয়কে শুনেছে তাদের মাঝে প্রত্যয় সবসময় থাকবে। শুধু এতটুকুই বলতে পারি যারা এই মুহূর্তে ডর শুনছে, সবাই প্রত্যয়ের জন্য একটু দোয়া করবেন
অবশ্যই।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, সামনের পর্বে কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও সুমন আর রেহান আপনাদের সাথে কথা হবে।
মতো ডর এখানেই শেষ করছি আমরা। আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। যারা ডরকে শেষমেশ আরো একটু মনের মধ্যে জায়গা দিতে চান, প্লিজ চলে আসুন আমাদের ফেসবুকে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio.fm89.2। যারা ফোন করে ডরের স্টোরি বলতে চান, অভিজ্ঞতার মুখোমুখি হতে চান বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসের, প্লিজ কল আস। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09-613-892-892। এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে স্টোরি লিখে পাঠাতে চান, তারা চলে আসতে পারেন আমার পার্সোনাল পেজেও www.facebook.com/kipriya.rj kepria.rj। আজকের মতো সাইনিং অফ, আবারও ফিরছি আগামী বৃহস্পতিবার আর্জে কিপ্রিয়া এবং তার টিমের পক্ষ থেকে। শুভরাত্রি।